8, 9, 2.
Poor money, boy. Haunted by Brown Mr. Mango Candy.
রাত বারোটায় আপনারা আবারও শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আর্চি কিবরিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। ডর শুনছেন আপনারা সত্যেন, অপু এবং তার বন্ধু জহির ও শাহি আর রিফাতের জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনাগুলি নিয়ে। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন প্রিয় অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
তিন শেড বাড়ি, এখানে কেমন জানি মচমচ শব্দ হচ্ছে,
মানে কেউ যদি চালের উপরে
হাঁটছে।
এটা কি এমন হতে পারে, অনেক সময় বেড়ালও কিন্তু রাতে
বেড়ালের সময় বেড়ালের শব্দ আর একটা মানুষের হাঁটার শব্দ, কিন্তু মানে
ওজনের
মানুষ মানে ওজনের ডিস্টেন্সটা যে মনে হচ্ছে না একটু ভারী কিছু কিন্তু হাঁটছে।
আমরা সেটাই একটু ক্লিয়ার হওয়ার জন্য
সেটাই তো, এটা আমরা তিনজনই শুনছি। তো আমরা তখন খুব ভয় পেয়েছি রাত্রে, যে এমন তো হওয়ার কথা ছিল না। তো সকালবেলা আমি ওদের বলতেও পারতেছি না যে তোমরা থাকো, ওরা চলে আসতে যাচ্ছে, কেন আমি যাই না, আমারও কিন্তু থাকতে ইচ্ছে করতেছিল না। আমি ভাবতে চলে যাবো, তো আমরা তখনই সকাল সকাল 10টার দিকে রওনা হয়েছি।
রওনা হওয়ার পর এই ফাঁকে আমি বাকি দুজনকে জিজ্ঞেস করি, মানে ওই ঘটনাগুলোতে আপনারা মোটামুটি একটু ভয় পেয়ে গেছেন?
হ্যাঁ, আমরা যেহেতু একসাথে ছিলাম আর বিষয়গুলো সবাই একসাথেই আমরা রিয়েলাইজ করছি, যে প্রথম খাবার থেকে শুরু করে রাত্রে টিমের তালের উপরে হাঁটতেছে, আমরা মোটামুটি জড়াই ধরে তিনজন শুয়েছিলাম।
সেই ভয় থেকেই আপনারা ডিসাইড করেছেন যে
আর আমরা থাকবো না, আমরা ব্যাক করবো। অনেক রিকোয়েস্ট করলো এই চাচা যে থাকো আর দু একদিন থাকো, আমরা থাকি না, যেহেতু ভয় পাই।
আপনারা তারপরে রওনা দিয়ে দিলেন?
সকালে আমরা তো পথে একটু সময় ওয়েস্ট করছি, মানে যেহেতু তিন বন্ধু একসাথে আর এরিয়াটা ছেড়ে দিয়েছি, আর ভয় নাই, আমরা ওইখানে ওই ছবি টবি তুললাম, মজা টজা করতে করতে আস্তে আস্তে আমাদের ওই কাওড়াকান্দি যেখানে মামার ঠিক ওই পারে আসতে তখন প্রায় 3টা বেজে গেছে। তো 3টা বাজে আমরা ওইখানে এসে আবার ওই আমার ফ্রেন্ড শাহি ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। হওয়ার পরও আমাদেরকে মানে এখানে দেখে খুব আমাদের ফেরি পার হতে প্রায় এক দেড় ঘন্টা লাগছে। তো এইবার আসার পরে আমরা খুব দ্রুত যে সন্ধ্যা, আমরা টার্গেট ছিল সন্ধ্যার আগে ফিরবো, কিন্তু যে কোনো প্রসেসে আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা যখন ওই কাওড়াকান্দি দিয়ে মানে আসতেছি, তো আসার সময় হঠাৎ পথে প্রায় সম্ভবত 10 কিলোর মতো আমরা যখন আসতেছিলাম তখন ওই জায়গাটা খুব ঘোলা ছিল,
মানে কাওড়াকান্দিতে নাকি মাওয়াতে, কাওড়াকান্দি পার হয়ে মাওয়াতে আসার
পরে
ঘোলা ছিল, বুঝছেন,
ঘোলা বলতে যেমন কুয়াশা,
কুয়াশা কুয়াশা ধুলা মিলিয়ে
একটা, তবে রাস্তাটা দেখা যাচ্ছিল ক্লিয়ারলি। তো আমরা দুজনে, আমি ড্রাইভ করতেছিলাম, শাহি আমার পেছনে ছিল আর জুবির একা ড্রাইভ করতেছিল, যেহেতু শাহি রাত্রে একটু সমস্যা হয় বাইক চালাতে, ওর চশমা চোখে থাকে, তো এই জন্য আমি রাত্রে বাইক ড্রাইভ করি সবসময় যেখানেই যাই। তো জহির ছিল সামনে, যেহেতু একা ওকে সামনে দিচ্ছি, তুমি সামনে থাকো আমার পেছনে থাকি। তো ওইখান দিয়ে যাওয়ার সময় আমরা ও ওইখানে মানে পুরো ঘোরা কিছু দেখতেছি না রাস্তাটাতে, এটা পরেও আমাদের কাছে শেয়ার করছে যে কিছুই দেখতেছে না, আমি দেখতেছি কিন্তু ও নাকি তখন কিছু দেখে নাই, মানে সম্পূর্ণ অনুমানের উপর চালায় আসছে। আর পিছনে ছিল বড় বড় ট্রাক বাস, এই ভয়ে সে ব্রেকও করেনি যে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ পিছন থেকে তো ওকে নাও দেখতে পারে কোনো গাড়ি। তো আমরা ওই জায়গাটা ক্রস করে চলে আসছি। তো আসার পরে আমরা প্রায় আরো 5 কিলো যাওয়ার পরে হঠাৎ করে ও ছিল সামনে আমরা পিছনে, ওই শাহি হঠাৎ করে আমাকে বলতেছে যে অপু দেখ দেখ দেখ। তো আমি বললাম কি দেখবো, তা না থাক ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, মানে এটা কেমন যেন একটু কিউরিয়াসিটি চলে আসছে, কি হইলো আসলে? তো আমি বললাম যে কি বল এখন, এখন তো আমি না শুই না আর এটা ছাড়বো না। ও আমাকে শুধু হাইড করতেছে যে না মানে কিছু না। তো কিছু দূর যাওয়ার পর আবার আমার আবার বলতেছে যে দেখছো? তাই বললাম যে কি, এইবার তো আর না শুনে আমি তো আর থাকতেই পারবো না, যে বলাই লাগবে। তো অনেক জোরাজুরি করা, আমি তখন ধমক দিচ্ছি যে আমি এখন বাইক রাইখে দিবো যদি না বলোস।
আচ্ছা,
ওই সময় বললো আমাকে যে আমি কিছু একটা দেখছি।
আসলে ঘটনাটা যেহেতু আমি দেখিনি, অবল ছিল এটা ধুলার কারণে। এখন ধুলা বা কুয়াশা যাই হোক, ওরা কিন্তু ঠিকই চালাই যাচ্ছে গাড়িটা। ফেরি পার হয়েছি, ফেরি পার হওয়ার পরে অনেকগুলো গাড়ি কিন্তু লাইনে একসাথে, মানে পিছনের গাড়ি আমাকে মারতে পারে বা কি হইতে পারে, এই জন্য আমি এক থেকে দেড় মিনিট আমি কিন্তু অন্ধ মানুষের মতো গাড়িটা চালাই গেছি। এবং একটা সময় যে আমি দেখছি যে রাস্তা ক্লিয়ার, আমি দেখতে পাইতেছি সব।
এক থেকে দেড় মিনিট
আমি মানে ঘুমায় থাকলে যেরকম সাইটের মতো ছিল। যাওয়ার পথে ওই নিমতলির আগেই দুই থেকে তিনবার করে আমি পাশে দাঁড়াইয়া সাইড করে আমি দেখতেছি যে আমার বাইকের কি হাওয়া চলে গেল নাকি কি হয়েছে। মানে পিছনের দুইজন বা একজন বৈশা থাকলে যেরকম হয়, ঠিক এরকম ভারী হয়ে গেছে গাড়িটা। আর আমি হাওয়া চেক করতেছি যে আমার গাড়ি কি চাকার কোনো প্রবলেম হয়েছে বা ইঞ্জিনের কোনো প্রবলেম হয়েছে কিনা, যে একজন পিছন থেকে টান দিয়ে বা বৈশা থাকলে যেরকম হয় এরকম লাগতেছে আমার কাছে।
ইঞ্জিন কি বন্ধ হয়ে যাচ্ছে?
না, ইঞ্জিন বন্ধ হয়ে যায় নাই। আমি চেক করছিলাম যেহেতু ওদের সাথে একসাথে চালাই যাচ্ছি, তো আমার ইঞ্জিন বন্ধ হওয়ার তো কোনো অপশন আছে না। এই জিনিসগুলো আমি ফিল করতেছি। তো এরপরেই মানে আমরা একটা সাইডে যা দাঁড়াইলাম রেস্টুরেন্টে, এটা শাহি বলবে।
ওকে, আমরা তাহলে এবার শাহির কাছে আসি যে আপনি আসলে কি দেখেছিলেন
তখন। আসলে যে না দেখলে জিনিসটা আসলে ফিল করা যায় না কেউ কেউ, মানে এই ধরনের জিনিসকে এক্সপেক্ট করে না যে আমি দেখতে চাই। অপুর কাছ থেকে আসি যে ও বুঝে বললো যে দেখছো দেখছো কিনা এখানে। তখন আমি অপুর পিছনে বসেছিলাম আর আমি রাতের বেলা গাড়ি ড্রাইভ করতে আমার প্রবলেম হয়, কারণ অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে লাইটটা আমার চোখে পড়ে। দেখলাম যে অপু যখন ড্রাইভ করতেছিল, অপুর গাড়ি থেকে সোহাগের গাড়িটার ডিস্টেন্সটা ছিল 20-25 হাত এরকম হবে আর কি। সোহাগের পিছনে ঠিক একদম শরীরের সাথে লাগানো, একদম লাগানো কুয়াশার মতো একদম একটা শেপ ওর পিছনে বসা।
সেই বলতে কি শেপ? মানে মানুষ?
মানে এই যে মানে
মানব আকৃতি,
মানব আকৃতির একদম হাতের মানে পাঁচ আঙ্গুল নাই, মানে সোজা পাইপের মতো আর কি ঝুলে আছে, বসে আছে।
মানে ওর ওর বাট মনে হচ্ছে যে কোন একটা মানুষ বসে
আছে। হ্যাঁ, মানুষের আকৃতির মতো বসে আছে।
ওকে,
মানে আমি আমি অনেক আগ্রহ নিয়ে বলে ফেললাম যে অপু দেখছো দেখছো দেখছো। এখন আমি তো বইলা পুরো স্টপ হয়ে গেছি যে হ্যাঁ, অপু তো এখন জানতে চাইবে যে কি দেখছি।
মানে আপনি আপনার ভয় থেকে, আপনার রিফ্লেক্স অ্যাকশন থেকে হঠাৎ করে বলে
ফেলেছি,
কিন্তু আবার যে চালক তাকে আপনি ভয় দেখাতে চাচ্ছেন না।
হ্যাঁ, চাচ্ছি না যে ও ভয় পাক। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখতেছি যে ও মানে সাইডের থেকে টানটা 40-30 চলে আসতেছে। সোহাগের গাড়ির স্পিড খুব কমে যাচ্ছে, কারণ আমি আবার অপুকে বলছি যে সোহাগ যেহেতু সিঙ্গেল, ওকে তুমি সামনে রাখো তাহলে আমাদের নজরে থাকবে। তো বারবার মানে অপু সোহাগের কাছে চলে এসে বলতেছি কি তুমি গাড়ি স্লো করতেছো কেন, তুমি গাড়ি থামাই ফেলতেছো কেন। তখন সোহাগ আবার কিছু বলতেছে ওকে এমনি আস্তে আস্তে যাই না সমস্যা কি, আমি জিনিসটাকে কাটাই দিতে যাচ্ছিল আর কি।
তো আমরা আমি বলি ওই যে ও বললো না থামাই দিতেছে কেন, আমি থামাই
বলছো। আমরা বলে দিই উনি হচ্ছে যে যদিও পরিচয় হয়ে গেছে, সে হচ্ছে সোহাগ, যার কথা হচ্ছিল যে সিঙ্গেল গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তার পেছনে কুয়াশার মতো কিছু একটা অবয়ব বসে থাকতে দেখেছিল শাহি। ওকে, তারপর
তো ওই সময় বলতেছি তুমি এত জোরে চিৎকার দিলা কেন, একটা কুকুর মানে হঠাৎ করে মারা গেলে, মানে আগের গাড়িটা মারা গেছে এরকম, মানে নড়তেছে কুকুরটা। তো ওই সময় ও চিৎকারটা দিছে জহির কুয়া এরকম একটা চিৎকার দিছে। হ্যাঁ, তো আমি দাঁড়াইলাম একটু সামনে যে দাঁড়াইলাম, পরে ও একদম অস্বীকার করতেছে না আমি তোমাকে ডাকি নাই। যে ও তুমি কি শুনছো আমার এত জোরে চিৎকার দিয়ে ডাকছে? ও বলে যে না,
আপনি আপনাকে কেউ ডাক দিয়েছে সেই শব্দ শুনে আপনি থামেন?
আমি থামাই,
বাট উনি ডাকেন,
উনি ডাকেন,
কিন্তু আপনি ওনার কণ্ঠ শুনতে পারেন,
ওনার কণ্ঠ শুনতে পারেন।
আমিও সাথে আমিও শুনিনি, আমি তো অবাক হয়ে গেছি যে ও কেন এরকম, মানে একটু রাগের স্বরে যে এই রোডের মধ্যে তুমি এরকম জোরে ডাকছো,
এরকম জোরে ডাকছো,
অথচ আমরা ডাকিনি।
আর কুকুরটা কি আসলেই কোন কুকুর মারা গিয়েছিল?
হ্যাঁ, এটা কুকুর মারা গিয়েছিল, ওরা দেখছে,
ওটা এটা তিনজনই দেখেছে।
ধুলার একটা পাক তৈরি হয়, তো ওই দেখা গেছিল যে দুইবারই ওর পিছনে যখন ওই সাদা ওই যে ওই অভয়া যখন এসে বসতেছিল ওই ঘূর্ণির মতো দিয়ে এসে বসতেছিল পিছনে, হ্যাঁ ঘূর্ণির মতো দিয়ে আসে আমি পুরোপুরি স্পষ্ট দেখতেছি এবং দ্বিতীয়বার উপকে বলছি যে এইবার দেখছো প্রথমবার তো জানতে চাই
ভাই কি দেখেছেন কোনো কিছু ওনার পিছনে বসে থাকতে সোহাগ দেখেন
না? আমি কিছু আসলে আমি ওকে ক্লিয়ার করে স্পেসিফিক ভাবে বলি নাই যে সোহাগের পিছনে কিছু একটা দেখা যাচ্ছে তুই ভালো করে দেখ। আমি চাচ্ছিলাম না যে ও ড্রাইভ করতেছে গাড়ি,
ড্রাইভের রত অবস্থায় কোনো
চাচ্ছিলাম না যে ওর উচিত একটা নজর দিক। আমি চাচ্ছিলাম যে কি যে কোন একটা জায়গায় গিয়ে আমি একটু থামি, থামার পরে যেহেতু কনকনে শীত, হ্যাঁ এখনো অনেক শীত তো তখনও প্রচন্ড শীত ছিল রাতের বেলা হুন্ডা রাইডে তো অনেক প্রচন্ড ঠান্ডা লাগে আর কি। আমরা আপনি জায়গাটা চিনবেন যে নিমতলি ব্রিজটা আসছে না বিক্রমপুর যাওয়ার আগে নিমতলি ব্রিজের পাশেই দুই তিনটা বড় বড় রেস্টুরেন্ট আছে, আমরা ওই জায়গায় ব্রেক করলাম আর কি। তো সোহাগ সামনে গাড়িটা এমনই ভাবেই চালাচ্ছিল যে আমি চাইলেই ওকে ধরতে পারতেছি। তো আর আমি অভুকে মানে টাচ দিলাম যে সোহাগের কাছে যাও আমরা সামনে থামবো একটু চা খাবো। আমরা কি বললাম ওখানে থামলাম, তো আমি মুরব্বীদের কাছে শুনছিলাম যদি এরকম কিছু একটা আভাস পাওয়া যায় বা দেখা যায়, বলছিল যে উঁচু করার সাথে নিজেকে পবিত্র করার
উঁচু করার। আমরা এখানে একটু ইন্টারফেয়ার করি, অনেকক্ষণ ধরে কিছু একটা বলার চেষ্টা করছেন
না? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ও যখন আমাকে এই কথাগুলো বলছিল যে কিছু মানে দেখছে, আমি কিন্তু জিনিসটা একটু মানে অবাক হচ্ছিলাম কি দেখছে। তো আমি মূলত এক পর্যায়ে আমি ভাবতেছিলাম যে আমাকে ভয় দেখাচ্ছে,
মানে দুষ্টুমি করে
দুষ্টুমি করছে আমার সাথে, যেহেতু ও এরকম মাঝে মাঝে আমার সাথে এই বিষয় না অন্য বিষয়ে দুষ্টুমি করে যেটা করতে পারে। কিন্তু যখন ও যে বললো যে আমরা যে একটা হোটেলে মানে গিয়ে বিশ্রাম নিয়েছি, ওই সময় ঠিক সুহাগও আমাকে এই কথাটাই বললো যে আমি আসার সময় রিয়ালাইজ করছি যে আমার পিছনে কেউ হয়তো বা ছিল। সোহাগ কিন্তু জানে না যে শাহী কিছু দেখছে,
দুজন
কিন্তু জানে না যে দুজন কি দেখছে আর কি রিয়ালাইজ করছে। আমি যখন দুজনের মুখ থেকে আলাদা আলাদা শুনলাম যে ও কিছু দেখছে, ও আবার আমাকে এসে আলাদা ভাবে শেয়ার করতেছে, কারণ আমি ওদের মুখ আবার একটু আমাকে ওরা সবকিছু শেয়ার করে। তো সোহাগ এসে আমার কাছে তখন বললো যে আমার মনে হয়েছে যে আমার গাড়িটা কেউ পিছন থেকে টেনে ধরে রাখছে, আর মনে হচ্ছে ওই জায়গাটা আমি একটু গরম ফিল করছি যেখানে যেখানে আমাকে গাড়িটা ধরে রাখছে বা আমার পিছনে ওয়েট কিছু বসা। এভাবে ভেঙে বলছে যে তুমি মনে হয় খেয়াল করছো যে আমাকে আমি কয়েকবার থামছি, আমি কিন্তু এই জন্যই থামছি।
এবং আপনি নিজে তো খেয়াল করেছেন যে জহির ভাইয়ের গাড়ির স্পিড কম ছিল,
কমে যাচ্ছিল এবং সে থেমে যাচ্ছে, কমতে কমতে একসময় থেমে সে একটা কিছু দেখতেছে পিছনে যে আমি সে একটা কিছু খোঁজার চেষ্টা করছে
আসলে কি
কি, কিন্তু রোডে আমাদের শেয়ার করে নাই বিষয়টা।
তো এই ছিল অবস্থানটা। দেখ এখানে কিন্তু আমরা লজিক্যালি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে যেই ওয়েটটা বা ওজনটা জহির ভাই ফিল করছিল, সোহাগ কি জহির বলছি সোহাগ আমার নাম, যাই হোক যেই ওজনটা উনি ফিল করছিলেন সেই ফিলিংসটা কিন্তু উনি পিছনে তাকিয়ে কিছু দেখতে পাননি।
ওকে,
এবং সেই ফিলিংসটা আমার দেখতে পেয়েছে কিন্তু শাহী ভাই,
শাহী
যেটা কিনা আবার উপু ভাই দেখতে পায়নি। বাট আলটিমেটলি দুই ট্রান্সপোর্টে দুইজনে কিন্তু ফিল করেছে ব্যাপারটা, তার মানে একটা জিনিসই দাঁড়াচ্ছে দেয়ার ওয়াজ সামথিং। এবং ওভারঅল ঘটনার লজিক যদি আমি দেখি সোহাগ ভাইয়ের গাড়ির স্পিড কমছে বাড়ছে থামছে সবই কিন্তু আবার অপু ভাইও খেয়াল করেছে। টোটাল তিনজনের কিন্তু এই জিনিসটা সাক্ষী কিন্তু কমন যে ওনার গাড়ির স্পিড ভ্যারি করেছে, এটা করার কথা না। এই অবস্থা থেকে আমরা শাহী ভাইয়ের কাছে যাই, দেখি ওনার কি।
তো আমরা মনে করেন ওই মুহূর্তে মানে হোটেলে এসে পৌঁছাইলাম, অপু আর সোহাগ অবভিয়াসলি হোটেলের ভিতরে মানে জায়গা বসে মানে ওয়াটার টোয়াটা দিয়ে হোস। তা আমি জিনিসগুলোকে মেনটেন করি আর কি, যে এগুলো কিছু একটা ঘটলে এটা কি করা উচিত।
আচ্ছা,
তো এটা আমি জানতাম আগে থেকেই। তো মনে করেন যে একটু উজুর মতো করে নিজেকে একটু ফ্রেশ করলাম, ফ্রেশ করে এসব বসার পরে খাবার ধরার আগে আমি অপুকে আর সোহাগকে বললাম যে তোমার একটু যে হাত মুখ ধুয়ে আসো ফ্রেশ লাগবে। তো দুজনকে পাঠাইছি, তখনই সোহাগ অপুর সাথে জিনিসটা শেয়ার করে যে আমি এরকম এরকম কিছু একটা ফিল করছি। তখন অপু একটু ভয় পেয়ে গেছে যে এই কথাটা তো শাহী আমাকে আস্তে আস্তে বলতেছে। খাইতে খাইতে তখন অপু বললো এখন বলতো কি হয়েছে ক্লিয়ারটা। তখন আমি বললাম তাই সোহাগ তোমার শরীরে কি কোনো গরম হিট বা গরম কি কোনো কিছু অনুভব করছো কিনা। বেশ কিছুক্ষণ আমি রাস্তায় আমি এই জিনিসটা ফিলটা করি, এটা বিলিভ করবেন কিনা আমি জানি না। আমি আপনি যদি কোনো জায়গায় বসে থাকি কোনো কিছু যদি থাকে আপনি না দেখলে আমি দেখতে পারবো, পুরো ঘটনাটা বলতে পারবো না আমার প্রবলেম আছে।
মানে আপনি কি বলতে
চাইছেন?
আমি ইওর পার্সোনাল স্ট্রেংথ,
হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি দেখতে পারি
দেখতে পাচ্ছি।
হ্যাঁ,
এটা যেটা দিয়ে শুরু করেছেন যে
আপনি বিলিভ করবেন কিনা জানি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটাতেই বিলিভ করি যে কিছু কিছু মানুষের স্পেসিফিক্যালি ভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে এই ক্ষমতাটা থাকে।
আমি আপনাকে এটা বলতে পারবো যদি আপনি দেখতে চান, আমি আপনাকে জিনিসটা বলে দিতে পারবো। তো আমরা তখন হোটেলে খাওয়া দাওয়া করার সময় তো অপুকে আমি জিনিসটা শেয়ার করলাম যে এরকম কিছু একটা ছিল, এবং সোহাগও ঠিক ওই মুহূর্তে বললো যে আমি ওই মুহূর্তে প্রচন্ড গরমের একটা বাতাস পাইছি। তো তারপর আমি কি করলাম, একটু চেঞ্জ করলাম, গাড়ির ড্রাইভিংটা একটু চেঞ্জ করলাম। আর একটা জিনিস আমি ইনফর্ম করে রাখি, আমরা ফেরিঘাট থেকে নামি 4:30 দিকে, সন্ধ্যা হয়ে যায়,
শীতের সময়টাতে এই সময়
সন্ধ্যা হয়ে যায়। তো আমরা ফেরিঘাটে নামি 7:30-7:30 দিকে আর কি। তো আমরা নিমতলি এসে পৌঁছাই তখন ঠিক 9:50। নিমতলি থেকে উষ্ণবেলা ব্রিজ পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট।
আচ্ছা,
রাইটে। তো আমি বললাম যে অপু গাড়িটা আমি চালাই, তুমি আর সোহাগ একসাথে যাও, সোহাগকে আর ড্রাইভ করতে দিও না।
আচ্ছা,
তোমরা দুজন সামনে থাকো, আমি পিছনে থাকি। তো দুজনকে আমি সামনে দিয়ে দিলাম। আমি আবার ওকে বলছি বেশি জোরে টানার দরকার নেই, প্রচন্ড শীত লাগতেছে, গাড়ির স্পিডটা যেন 40-45 থাকে আর কি। আনবিলিভেবল যে মানে নিমতলি থেকে পোস্তবেলা ব্রিজ পর্যন্ত আসতে আমাদের 12টা বেজে যায়, আমরা গাড়ি চালাতে পারি না। যে আমরা মনে হচ্ছিল গাড়ি 40-45 টানতেছি, কিন্তু আমার মনে হচ্ছে না গাড়ি 40-45 চলতেছে। এই হচ্ছে ঘটনাটা আর কি। আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 মতো বেজে যায়। ওই দিন আমি আবার অপুকে আর সোহাগকে বলে দিছিলাম বাসায় গিয়ে যেন না শুয়ে পড়ে গরম পানি দিয়ে গোসল করে তারপর যেন শুয়ে আর কি।
আচ্ছা, এইখানে একটা প্রশ্ন মনে হয় থেকেই যাচ্ছে যে হঠাৎ করে কেন আপনারা,
হ্যাঁ, হ্যাভ ইউ বিন,
কোন কিছু যদি আপনাদের থাকে কি কারণে অ্যাটাচ হয়ে থাকতে পারে?
আমার মনে হচ্ছে যে আমরা মাদারীপুরে যে সমস্যাটা আমাদের সাথে হয়েছিল, যেটা থেকে আমরা মানে
রাতের বেলা যেটার ভয় আপনারা
পালায় আসতে যাচ্ছিলাম আর কি, যে তাড়াতাড়ি চলে আসবো, সম্ভবত ওইখান থেকে কোনো একটা কিছু আমাদের সাথে হয়তো এসেছে। অবশ্যই কোন একটা সমস্যা ছিল, প্যারানর্মাল কিছু ছিল এখানে। আর ওই শাহী যে বিষয়টা বললো যে ওরা যে ওই যে এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম সেখানে করার, তো আমি কিন্তু ওই জিনিসটা আমি ততটা কেয়ার করি নাই। আমি কিন্তু এমনিতে স্বাভাবিক ভাবে যেভাবে এগুলা খাওয়া দাওয়া আমি এমনিতেই করছি, আমি কিন্তু এসে কিন্তু ঠিক হয়ে গিয়েছিলাম।
আচ্ছা,
প্রায় বেশ কিছুদিন আমি কিন্তু অসুস্থ
ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা যেটা আপনারা শেয়ার করতে চেয়েছিলেন, মূল ঘটনাটা যেটা থেকে আসলে আপনারা পালিয়ে আসতে চেয়েছিলেন ভয়ে, হয়তো বা পালাতে পারেননি কোনো না কোনো ভাবে।
আমরা জানি না, এরকম ঘটনা আরো অনেক ঘটে,
আরো অনেক ঘটে,
অনেক ঘটেছে।
তাহলে কি আরো কোনো
আরেকটা ঘটনা ঘটেছে?
তাইলে সাহি ভাইয়ের কাছে যাই আমরা।
আমরা আসলে সুমন ভাই প্রতি বছরই টার্গেট রাখি 2-3 ট্যুর করবো আর কি বিভিন্ন জায়গায়। তো আমরা কিছুদিন আগে সোহাগদের বাড়িতে গেছিলাম 3টা হুন্ডা নিয়ে।
কোথায় সেটা?
হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট।
ওকে, কিছুদিন আগে আমাদেরও যাওয়া হয়েছিল।
তো ওইখানে গেছিলাম, তো ওইখানে একটা নতুন একটা রোড হয়েছে, বাইপাস একটা রোড হয়েছে সাতছড়ির দিয়ে আর কি। তিনটা হুন্ডার মধ্যে আমাদের হুন্ডাটা যেটাতে আমরা ছিলাম দুজন, ফ্রেন্ডরা ছিলাম 6 জন, আমাদের হুন্ডাটা ছিল সবার পিছনে, সামনে দুইটা আমাদের পিছনে। চাঁদের কিছু হালকা আলো ছিল আর কি, মানে স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে সবকিছু, আচ্ছা আলো ছিল, দেখা যাচ্ছে সবকিছু আর কি। এরকম রাত তখন কটা বাজবে? আনুমানিক 9:30 মতো বাজবে মনে হয় না?
এবং আমি যতটুকু জানি যে ওই এলাকাগুলো 9:30-10:30 দিকে খুব বেশি মাত্রায়, দিনের বেলা তো নীরব থাকে,
দিনের বেলা তো নীরব থাকে একদম অতিমাত্রায় নীরব, এবং আশপাশে কোনো কিছু নাই, দেখা যাচ্ছে দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে রোড, এরকম একটা রাস্তা আর কি, যে ছোট ছোট টিলার মতো আছে।
আমি একটু ইন্টারাপ্ট করি এখানে সুমনদের সাথে, ওই রাস্তাটা এমন, এটা অনেক আগেই ছিল, শাহী হয়তো জানে না, অতো জানে, এটা আগে ঢাকা সিলেট,
যেহেতু আপনার এলাকা,
এটা হাইওয়ে ছিল, ঢাকা সিলেট হাইওয়ে, পরবর্তীতে সাইফুর রহমান সাহেব এখানে আরেকটা বড় রোড করছে, যার জন্য ঢাকা সিলেটের বেশিরভাগ গাড়ি ওই রোডে যায়, বড় রোডে যায়।
আচ্ছা,
এই রোড একেবারে নির্জন হয়ে যায়, দিনের বেলা 10-15 মিনিট আপনি দাঁড়িয়ে থাকবেন, কোনো একটা গাড়ি চলে না। তো ওই সময় রাতের 9:30-9:30 বুঝতেই পারবেন,
বুঝাই যাচ্ছে
ঠান্ডা
পরিমাণ নীরব হতে পারে,
এতটা নীরব
পরিমাণ।
তারপর কি হয়েছিল?
তো আমরা যখন কাছাকাছি চলে আসি আমার ফ্রেন্ড সোহাগদের বাড়ির কাছাকাছি চলে আসি, ওইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, খুবই গহীন বন আর কি, দুই পাশে ছোট ছোট টিলা, মানে কি বলবো, এমনি মানে রক্ত শুকায়
আসলে ওই রাস্তাগুলো দিয়ে, যারা না গেছে তারা বুঝতে পারবে না। আমি ওই রাস্তাটা দিয়ে গেছি বেশ কয়েকবার, তো আমি ফিল করতে পারি যে কিরকম ভয়ঙ্কর লাগতে পারে।
তো ওইখানে তখন একটু হালকা চাঁদের আলোয় আবহাওয়াটা ছিল আর কি, কি বলবো আপনাকে, অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো নয় আমি যা দেখলাম আর কি। আমি আসলে অ্যাকসেপ্ট করি না কখন এগুলো, যে আমি দেখি, আমি দেখতে চাই বা এগুলো দিয়ে আমি চাই না এগুলো কখন, তবু আমি দেখি আর কি। তো সামনে দুটা গাড়ি চলে গেছে আমাদেরটা পিছনে, আমার সামনে দুটা থেকে আমাদেরটার দূরত্ব ঠিক ওরকমই হবে, 20-25 হাত দূরত্ব হবে। দেখলাম যে একটা কালো গরু, গরুর সাইজে আর কি, গরুর সাইজ গরু ছিল না কি ছিল সেটা জানি না, একটা কালো গরুর মতো গরুর সাইজই, কিন্তু গলা থেকে মাথাটা নাই, গলার মাঝখান থেকে দুইটা চোখ রক্তের মতো জল 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 করতেছে, আর গলার নিচ দিয়ে রক্ত টপ 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 করে পড়তেছে আর কি। তো জিনিসটা দূর থেকে যে মানে এটাকে ক্রস করতে যতটুকু সময় লাগে, আমি ওই সময়টা পুরোটাই আমি এটাকে ভালোভাবে দেখলাম।
তখন তো সোহাগ ভাইও ছিলেন ওই জায়গায়, আপনি কিছু দেখেন?
আমি কিছু দেখি নাই।
অপু ভাইও ছিল কি?
না, তখন অপু গাড়ি ড্রাইভ করতেছিল।
আপনারা দুজন ছিলেন বা কেউ কিছু দেখেনি? আপনি দেখেন?
আমি দেখি না। কিছুদূর কিছুদূর আসার পরে আমরা যখন ওই যে সোহাগদের বাড়ির পাশাপাশি একটা বাজার আছে, ওইটা হচ্ছে আমতুলি বাজার, তো ওই আমতুলি বাজারের কাছাকাছি আসার পরে তখন আমি অপুকে বললাম, অপু আজকে কিছু দেখছো? তুই কি আজকে আমার ভয় দেখাবি নাকি? ও রাতের বেলা কিছু বলি নাই ওকে, আমরা বাসায় চলে আসি।
কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র মিলিয়ে অনেক রকম মাপে বোঝা যায় যে তাদের রাশিগত ভাবে এবং তাদের স্বভাবের কারণে, তাদের ইন্টারনাল কোন কানেকশনের কারণে, মানসিক ক্ষমতার কারণে কিছু মানুষ স্পেসিফিক ভাবে এই জিনিসগুলোকে দেখতে পায় বা অবজার্ভ করতে পারে বা অস্তিত্ব টের পায়। সবার ক্ষেত্রে কিন্তু আবার এটা
এটা ঘটে না, রাইট? তো এই ছিল দ্বিতীয় এক্সপিরিয়েন্সটা যেটা হচ্ছে শেয়ার করলেন আপনারা। তো আমি একটু সোহাগ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে ওই এলাকাতে যেহেতু আপনি থাকেন, তো ওইখানে কি এই ধরনের ঘটনা আরো কিছু ঘটেছে বা আপনি জানেন কি এই ধরনের?
আমি বলি, আমাদের এলাকায় কিছু কালো জাদু করে এরকম কিছু লোক আছে, যারা হইছে কালো জাদু করে এই ধরনের এনভায়রনমেন্টটা তৈরি হয়।
দ্যাট মিন্স ওই এলাকাতে এই ধরনের কিছু ঘটনা
যে এই ধরনের কিছু আছে, আমি বললাম যে হ্যাঁ এটা খুব কমন, আর যেহেতু এই হরর টাইপের এলাকা এইখানে ওই ধরনের অনেক লোক আছে, পাশাপাশি অনেক লোক আছে যারা এই ধরনের কালো জাদু করে।
আসলে হরর টাইপ এলাকা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমি এটা লিসনারদের উদ্দেশ্যে বলছি, ইটস লাইক যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যেসব জায়গাতে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হয় সেখানে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, নেগেটিভিটি সেই জায়গাটাকে টানে এবং ওই নেগেটিভিটিটা কিন্তু ওইসব লোকেশনে গেলে বোঝা যায়।
যাই হোক, তো এই ছিল দ্বিতীয় ঘটনাটা। তবে মানে আমি ডটিমের কাছে যেটা শুনেছি একটা তৃতীয় ঘটনা আছে, যেটা হয়তো এই মুহূর্তে আমরা বললাম না যে হরর এলাকা, হরর এলাকা বলতে আমরা যেটা বুঝি এটা আসলে সেই এলাকা না, যেটা এটা হচ্ছে এমন একটা এলাকার ঘটনা যেখানে মানুষজন সবাই আনন্দ করতে যায়, এনজয় করতে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম বলবো না, তবে অধিকাংশ মানুষ মনে হয় এখন ওই জায়গাটাতে আছে। এরকম জায়গার একটা ঘটনা আপনাদের জানা আছে, আমি ডটিমের কাছে যেটা শুনেছি, আসলে ওই ঘটনাটা কি?
ঘটনাটা আমি বলি, যেটা হচ্ছে আমরা তো নর্মালি যেটা ঘটনাই কিন্তু বললাম আমরা তিনজন রিলেটেড, এই ঘটনাটা আমরা তিনজন রিলেটেড।
ওকে, আপনারা যেহেতু প্রতি বছরই আপনারা একটা ট্যুর করার চেষ্টা করেন,
আমরা একসাথেই যাই।
ওকে,
তো লাস্ট 2 বছর আগে আমরা কক্সবাজারে গিয়েছিলাম।
কক্সবাজার, এটাই বলছিলাম যে কক্সবাজারে এই মুহূর্তে আমরা জানি যে প্রচুর পরিমাণে টুরিস্ট ঘুরে আসে,
হিউজ নাম্বার।
তো যারা কক্সবাজার থেকে শুনছেন আমাদেরকে, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন,
সেটাই
কোথায় আপনি আছেন এবং আপনি আবার সেই জায়গাটাতে তো নাই, তো
হতে পারে কিন্তু, তাই না?
রাইট, হতে
পারে, ইম্পসিবল, হতে পারে।
ওকে, বাট এটাও আমরা একটু বলে রাখি, কক্সবাজারে তাহলে সব জায়গা কিন্তু এরকম না। স্টিল নাও আমি আর রেহান কক্সবাজারকে খুব পছন্দ করি,
অফ কোর্স, এবং সারা জীবন করব,
যার জন্য আমরা বেড়াইতে গিয়েছিলাম।
আমাদের সামনে কিন্তু প্রোগ্রাম আছে কক্সবাজার যাওয়ার,
তো যত কিছুই ঘটুক কক্সবাজারের সৌন্দর্যের চেয়ে ওইসব ঘটনা আসলে কিছুই না।
এক্স্যাক্টলি, আমি মানে একবার এই টপিকটা শেষ করে দিই যে এই সমুদ্রে এত ভয়ঙ্কর ঝড় উঠে তারপরে আমরা দেখতে যাই সেখানে, আর কিছু কোনো ব্যাপার না, বলেন।
সেটা হচ্ছে আমরা একটা হোটেলে গিয়েছিলাম কক্সবাজার যাওয়ার পরে, হোটেলটার নাম কি ছিল অপু?
না, আমরা হোটেলটার নাম আসলে এখানে বলতে চাচ্ছি না, এটা আমাদের রুলস এর বাইরে পড়ে যায়।
তো আমরা হচ্ছে অনেক মানুষ গিয়েছিলাম, আমরা বাসে গিয়েছিলাম প্রায় 60 জনের মতো, আমরা গ্রুপ করে করে আমরা প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা 4-6 জন এরকম করেছিলাম। 4 তলায় আমরা ছিলাম, আমরা 3 ফ্রেন্ড সহ আরো ফ্রেন্ড ছিল।
ওকে,
আর 5 তলায় আমাদের আরো অন্যান্য ফ্রেন্ড ছিল। ওখানে ছোটখাটো একটা ঘটনা আছে যেটা আমি পরে জানতে পারছি, আমার সাথে যেটা হয়েছে যে আমরা প্রথম দিন খুব স্বাভাবিকভাবে আমরা ছোটখাটো ঘটনা যেটা শুনছি এটা অতটা বিশ্বাসও করিনি, তো যেদিন আমরা ব্যাক করব ওই দিন রাত্রে
চলে আসবেন কক্সবাজার,
চলে আসবো কক্সবাজার থেকে 9:30-9:00 দিকে আমরা গাড়ি ছাড়বে। ওই সময় আমি সিঁড়িতে নামতেছি, ব্যাগটেক নিয়ে নামতেছি, সবাই মোটামুটি নামা হয়ে গেছে, তা আমি একটু ওয়াশরুমে গেছিলাম, একটু লেট হয়ে গেছে আমার নামতে। আমার সামনে উপ ছিল একটা মানে সিঁড়ি কয়েকটার দিকে,
তখন আপনারা যখন
9:30-10:30 তো হাফ সিঁড়ির সামনে আমার উপ, তো ওই আগের জিনিসগুলো যে একটা রুমের মধ্যে আমরা শুনছিলাম যেটা হয়েছে একজন মেয়ে মারা গেছে আত্মহত্যাতে
ওই হোটেলের,
ওই হোটেলের ফিফথ ফ্লোরে।
আচ্ছা,
তো ওই পাশের রুমে আমার ফ্রেন্ডদের অনেক ঘটনা ঘটছে এবং ছাদে যাওয়া যাইতে দেওয়া হতো না ওদেরকে, যে এখানে একটা একটা মিসিং আছে আপনারা যায়েন না বা ওই রুমটা যায় না, ওই রুমটা তালা মারা থাকে, বলে তালা মারা থাকে এবং কোনো ভাড়া দেওয়া হয় না ওই রুমটাতে।
আচ্ছা,
তো লাস্টে যে ঘটনাটা ঘটছে, আমি সিঁড়িতে নামার সময় লিফ্ট মানে অফ ছিল, কারেন্ট ছিল না, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। ওই সময় আমার পাশ দিয়ে একটা মেয়ে মানে খুব সুন্দর এবং লেহেঙ্গা টাইপের কি পরা, এই হাফ সিঁড়ির পাশ দিয়ে জানালা থাকে তো ওইটা দিয়ে একদম মানে ডিরেক্ট বেরিয়ে গেল, কিন্তু কাজটা সে একদম মানে জানালা দিয়ে বেরিয়ে গেল একদম, সিঁড়ির
না আমি কিছু দেখিনি, সামনে
আমি এইভাবে দর্শক চাপ দিয়ে ধরে আমি আস্তে আস্তে ওপরে ডাকছি, ওপো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াইলো, ও আমাকে ধরে নিয়ে বাঁচতে
পারছি, বুঝতে পারছি যে বর্ষাটা এখন কিছু একটু হয়েছে। হ্যাঁ,
আমি স্টপ থাকো, আমি বুঝতে পারছি কি হয়েছে। হ্যাঁ, ও আমাকে ধরে মিনিমাম বাস মানে 5-10 কিলোমিটার যাওয়ার পরে ও হালকা কিছু শুনছে আমার কাছ থেকে। ওই ঘটনাটা মানে আমি এখনো আমার প্রথম দাঁড়ায় যায়
শুনে, ওই হোটেলটা একটু কেমন জানি ছিল মানে একটা ফিল হতো যে কি মানে ভয়ানক একটা, আসলে স্বাভাবিক হোটেলের মতোই কিন্তু কেমন যেন একটা ফিল হতো
যে একটা নেগেটিভ আছে।
এবং ওইখানে পরে আমরা বাসের মধ্যে গ্রুপ করে করে গল্পগুলো পরে যার যার সাথে কি কেয়ার
মানে প্রত্যেকেরই দেখা গেছে তখন কিছু না কিছু
সমস্যা
হয়েছে। মানে আমি একটু বলতে চাই,
প্লিজ,
এখানে ওই হোটেলটাতে আপনি গেলে অটোমেটিকলি বুঝতে পারবেন যেমন একটা মানে কাস্টমার আসে না বা
একটু কম
একটু যেন মানে সাইলেন্স মেইনটেইন হয়,
একটু ঠান্ডা,
আমি ভারকম থাকতে চাই নাকি ওই হোটেলটাতে,
আমি বুঝতে পারছি আপনারা কোন হোটেল
না
না। ঘটনা হচ্ছে যে আমরা তো নামটা দিচ্ছি না, কিন্তু আমরা এই বন্ধুদের কাছ থেকে নামটা জেনে নিয়েছি, আমি আর রেহানের ডেস্টিনেশন একটা হয়ে যাবে ওই হোটেলে,
আমি বুঝতে পারছি ওই হোটেলে।
ওই হোটেলের
ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে আমি যেদিন যাই আমরা ওইখানে একটা প্রবলেম হয়েছে যে বাসটা আমরা নিয়ে যাই, বাসটা কিন্তু অনেক ভালো বাস, আমাদের টার্গেট ছিল যে আমরা 6 ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে যাব, সেই জায়গায় আমাদের সময় লাগে 12 ঘন্টা, আমরা দিনের 12টায় গিয়ে পৌঁছাই আর কি। আমি যখনই হোটেলটাতে পাড়া দিই তখন দুপুর 1টা কি 1টা মনে বাজে না, আমি পাড়া দিয়েই টের পাইছি আর বুঝতে পারছি যে এখানে কিছু একটা সমস্যা।
তোমার মনে আছে কিনা আমি জানি না, যাওয়ার পথে 2 বার অ্যাক্সিডেন্ট হয়েছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পথে কালুরঘাট ব্রিজ শুরু থেকেই একটা নেগেটিভ ভাইবের মধ্যে তারা ছিল যে সেখানে নেগেটিভিটি ফিল করে। এবং আমি সবচেয়ে বেশি যে সোহাগ ভাই অনেক লাকি যে যেই মানুষটা বা যেই কিছু একটা তার পাশটা ঘেসে গ্রিল উপেক্ষা করে বের হয়ে যেতে পারে অপোজিট সাইডে, সে কিন্তু গ্রিলের প্রতি না এসে সোহাগ ভাইয়ের শরীরেও সেভাবেই চলে আসতে
পারে।
তো ইউ আর লাকি যে সে আপনার পাশ থেকে শুরু তার অস্তিত্ব বুঝিয়ে চলে গেছে।
তখন কিন্তু আমার জোর উঠে গেছিল একদম মানে আমার পাশে থেকে ফিল করতে
দিচ্ছে। ওকে, তো যাই হোক, এই ছিল 3 বন্ধুর এক্সপিরিয়েন্স যেটা পুরো ডট টিমের সাথে ওনারা শেয়ার করলেন। আমরা আরো একবার বলি যে কক্সবাজার কিন্তু মানে সৌন্দর্য, এই ভয় সৌন্দর্যের কাছে কিছু
মানে নাথিং ইজ মোর হন্টেড দ্যান দ্য বিউটি অফ কক্সেস বাজার।
ইয়েস অফ কোর্স।
ওকে, তো অনেক ধন্যবাদ তিনজনকেই, কুপু ভাই, সোহাগ ভাই এবং
সোহন ভাই। সোহন ভাই কে ধন্যবাদ আমাদেরকে ডট টিমে আনার জন্য, আমাদেরকে আমাদের আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ আপনাদেরকে, আমরা চাই না আপনাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স আরো ঘটুক, বা যদি ঘটে ডট টিম ইজ দেয়ার। ডর
মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও। আমরা ফিরবো ঠিক চার মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, haunted by Brown Mr. Mango Candy. চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে, এবং গ্লোবান রয়েছে সাউন্ডে। আমাদের সঙ্গে আজকে যারা তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো ভাগাভাগি করছে, সত্যেন, অপু এবং তার বন্ধুদ্বয় জহির ও শাহী, এবং সাথে থাকবে রিফাত। এদের মতো নিজের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
ওকে, ডর চলছে এবং ডরে সুমন আর রেহান আছে বরাবরের মতোই। আর সেই সঙ্গে এর মধ্যে অনেককেই শুনে ফেলেছেন, অনেকের এক্সপিরিয়েন্সটা আমাদের জানা হয়ে গেছে এবং আরো অনেকের এক্সপিরিয়েন্স জানা বাকি রয়েছে। তো আমরা এবার পরবর্তী যে গেস্ট আছে আমাদের তার কাছে চলে যাই, তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স গুলো জানার চেষ্টা করি। তো ভাই, আপনার নামটা কি এবং কোথায় থাকেন, কি করেন একটু আমরা প্রথমে জানতে চাই।
আমি হচ্ছে রিফাত রহমান।
ওকে,
আমি হচ্ছে এখন একটা ইভেন্ট ফার্মে আছি, আমি আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট মাটিকাটা।
ওকে, তো রিফাত ভাই আজকে আমাদের সাথে এই জার্নিতে যোগ দিয়েছেন, এবং এই ফাঁকে একটু বলে রাখি আপনাদেরকে, রিফাত ভাই যে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন উনি কিন্তু ফেসবুকের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো এই জন্য বললাম বিষয়টা, আপনারা যেভাবে ডট টিমের সাথে কানেক্টেড হতে চান সেভাবেই আপনাদের জন্য দরজা খোলা আছে। শুধুমাত্র আপনার ঘটনাটা যদি দরে প্রচারের যোগ্য হয় তাহলেই আপনি চলে আসতে পারবেন আমাদের জার্নিতে। তো আরো একবার বলে দিই, আপনারা যদি ফেসবুকের থ্রুতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, বেশ কয়েকটি রাস্তা রয়েছে। রেহানের ফেসবুক পেজ রয়েছে, আর যে সুমন নামে একটা ফেসবুক পেজ পাবেন, সেখানেও আপনি ইনবক্স করতে পারেন আপনার ডিটেলস, আপনার ফোন নাম্বার, কি করেন, কোথায় থাকেন এবং ঘটনাটার সংক্ষেপ। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি ঘটনাটা আমাদের ভালো লাগে, মনে হয় যে ডরে প্রচারের মতো, অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এবার আমরা ঘটনার দিকে চলে যাই। তো রিফাত ভাই, প্রথমে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান আমাদের সাথে?
প্রথমে হচ্ছে, আমি আমার ফ্রেন্ডের বাবা মারা যায়, তো আমরা তার লাশটা নিয়ে আমরা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য।
আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা?
এটা হচ্ছে 2006 এ, এটা আমাদের SSC পরীক্ষা যখন শেষ, ঠিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষের দিনই।
আচ্ছা,
তো যার কারণে
ঢাকাতে মারা,
হ্যাঁ ঢাকাতে মারা যায়। তো যেটা হচ্ছে, উনি মারা গেছেন সম্ভবত বিকালের দিকে, তো আমরা এসে শুনেছি, তো উনার জানাজা হয় মাগরিবের পরে। জানাজার পরে উনাকে আমরা উনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। তো আমরা
গ্রামের বাড়ি,
গ্রামের বাড়ি ময়মনসিংহের জায়গার নাম আমার ঠিক মনে নেই ভাইয়া, তবে ময়মনসিংহ পার হয়ে যেতে হয়। তো ওটার জন্য একটা মানে গাড়ি ভাড়া করালো, গাড়িটা হচ্ছে একটা পিক আপ, মানে ব্লু কালারের ছোট যে পিক আপ গুলা থাকে। তো ওখানে লাস্ট উঠানো হলো, আমরা প্রায় 16-17 জনের মতো ছিলাম, প্লাস হচ্ছে সামনের দিকে ড্রাইভারের সাথে মহিলা দুজন ছিল, বাকি সব পুরুষরাই আমরা পিছিয়ে।
আচ্ছা,
তো যাচ্ছি এবং হচ্ছে ময়মনসিংহ রোডের অবস্থা তখন অত ভালো ছিল না,
ভালো ছিল না।
যেটা হচ্ছে আপনার
কয়টা বাজে তখন সময়টা,
রওনা যখন পরে রওনা দিয়েছি তো আপনার ধরেন আমরা উত্তর যখন ক্রস করি তখন এশারাদান দেয়।
আচ্ছা,
তো এর কিছুক্ষণ পরে যাচ্ছি, আসলে তখন পর্যন্ত ওরকম কোনো ভয় বা কিছুই আসলে ছিল না, কারণ পরীক্ষা শেষ আমরা বেরোতে যাচ্ছি, এটা হচ্ছে একটা অন্যরকম ইয়া ছিল। তো এর মধ্যে হঠাৎ করে ওই রোডটার মধ্যেই আমাদের গাড়িটা হঠাৎ করে মানে থেমে 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 বন্ধ হয়ে গেল, মানে থেমে থেমে বলতে হচ্ছে আমি যেটা বুঝালাম ওই যে আপনার ধরেন তেল শেষ বা একটা
যখন গাড়িটা ঢুকে ঢুকে
তো ওইভাবে হচ্ছে আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়। তো উনি ওই বন্ধ হওয়ার আগ পর্যন্ত ড্রাইভার যতটুকু পাশে এটা বামে নেওয়ার চেষ্টা করছে, মেন রাস্তা থেকে বামে সাইড করতে যাওয়ার মানে গাড়িতে আপনার একটা জায়গা হচ্ছে শুধু নিচে নামছে, বাকি তিনটা জায়গার উপরে। তো উনিটা বললো যে ভাই একটু কষ্ট করে নেমে ধাক্কা দেন, কারণ এটা লক হয়ে গেছে বা কোনো কারণে অফ হয়ে গেছে, মেন রোড তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা নেমে ধাক্কা দিচ্ছি, ফার্স্টে কয়েকজন নামলাম, ধাক্কা দিচ্ছি, কিন্তু হচ্ছে আমাদের একটু গাড়ি হচ্ছে
তখন গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে থেমে গেছে।
জি জি,
তখন আপনারা কোথায়? এটা ময়মনসিংহ রোড।
হ্যাঁ, রোডে পুরো রাস্তা একদম পুরো ফাঁকা দিয়েছে, এটা গাছ।
আচ্ছা,
এরকম একটা
কয়টার দিকে হবে সময়টা আনুমানিক?
উপর থেকে কোনো কিছু ভারী কিছু পড়লে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা আর কি, ওই টাইপের একটা সাউন্ড। সাউন্ডটা কোনো কারণ খুঁজে না পাওয়াতে একজন মানে উনি আমাদের অনেক সিনিয়র চাচা, উনি বললো কি হাই হাই। আমরা সবাই তাকায় দেখলাম যে লাশটা খাটিয়াতে যেভাবে ছিল খাটিয়া খাটের জায়গাতে আছে, আর লাশটা হচ্ছে একটা পাশে পড়া।
হ্যাঁ, পাশে মানে খাটিয়ার নিচে,
খাটিয়ার নিচে কি খাটিয়ার বাম পাশে, আর খাটিয়া তো ছিল পুরো মাঝখান বরাবর। হ্যাঁ, তো খাটিয়ার বাম পাশে লাশটা পড়ে আছে এবং চিৎ হয়ে,
খাটিয়ার বাম পাশে অর্থাৎ ট্রাকের ফ্লোরে পড়ে,
ট্রাকের ফ্লোরে, রাইট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে ধাক্কার কারণে পড়ছে এরকম কিছুই না, কারণ হচ্ছে খাটিয়ার মানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল ওটা খাটিয়ার দুইটা সাইডই আপনার যথেষ্ট উঁচা, প্লাস ছিটকে আটকানো থাকে, আর তার থেকে বড় কথা হচ্ছে ওখানে ওই আগরবাতি লাগানো। হ্যাঁ, তো আগরবাতি ছাইটা বলে নাই,
মানে আগরবাতি যখন পড়তে থাকে উপরে যে অংশটা,
জি জি জি,
এটা ছাইটাও ধীরে ধীরে
পড়ে যাওয়ার কথা না, স্বাভাবিক। এত বড় একটা জিনিস,
মানে এত বড় একটা জিনিস পড়ে গেছে, তার মানে কি পরিমাণ নাড়াচাড়া হয়েছে, মানে সেই আগরবাতির ছাইটা পর্যন্ত ভেঙে পড়ে নাই, অথচ লাস্টটা ফ্লোরে পড়ে
পড়ে আছে। তো এটা দেখে ভাইয়া আমরা সবাই খুবই ভয় পাইছি। পাওয়ার পরে এখন তারপরেও যাই হোক মানে কয়েকজন মুরব্বী কয়েকজন উপরে উঠলেন যে লাশটাকে আর কি উঠাইতে, আর আমাদের বললেন যারা যারা আর কি ছোড়া টোড়া পারো আল্লাহর নামে পড়তে থাকো, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। তো আসলেই মানে তখন অনেক ভয়ের কারণে হয় ছোড়া আসতেছে বা আসতেছে না এরকম অবস্থা। তো আমরা প্রথমে লাশটা উঠাইতে গেল, কিন্তু লাশটা ওয়েটটা হচ্ছে আপনার কয়েক গুণ বাড়লো। তো আমরা ধরেন যে একটা লাশ বা একটা মানুষ উঠাইতে তিন চারজন হায়েস্ট পাঁচজন লাগতে পারে, কিন্তু আমরা এখানে আট নয় জন বা দশ জন এবং সবাই কিন্তু মানে যথেষ্ট শক্তিশালী। তো ওনারা দেখা যাচ্ছে এটা উঠাইতে অনেক ঝামেলা হইতেছে, তো উঠাইতে উঠাইতে হঠাৎ টাইম একটা টাইম দেখা যাইতেছে হঠাৎ করে লাশটা হালকা হয়ে যায়, প্লাস গাড়িটাও আপনার ওই ঢালু জায়গা থেকে একটু নিচের দিকে সরে যাচ্ছিল। তো তখন এমনি রাখা হলো, পরে গাড়ি চেক করে দেখা হলো, আসলে গাড়িতে তখন জিজ্ঞেস করা হচ্ছিল যে ব্রেকে কোনো সমস্যা কিনা বা তেলে কোনো সমস্যা, সব চেক করলো তখন সমস্যা ছিল না। এরপরে যখন লাস্টে ওখানে রাখা হলো, গাড়ি স্টার্ট হলো, গাড়ি স্টার্টও নিল। তো তখন আসলে এমন একটা অবস্থা, কোনো গাড়ির কখন রোড দিয়ে আসতেছিল না, যাচ্ছিল না, আমরা আসলে বাসের সাথে যাবো নাকি ওখানে থেকে যাবো, একটা মানে খুব বাজে একটা ভয় কাজ করছিল, মানে একদম সত্যি কথা অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো এরপরে দূর থেকে দেখলাম যে বাস আসতেছে, তো আমরা সবাই মিলে যে মানে রাস্তা ব্লক করে বাসটা থামাইলাম, বললাম যে ভাই এরকম একটা বিপদে পড়ছি, আপনারা যতদূর যাবেন আমাদের জাস্ট ময়মনসিংহ শহর পর্যন্ত জাস্ট আপনি আমাদের একটু মানে সাপোর্ট দিয়ে নিয়েছেন। তো উনার সাপোর্টে আমরা চলেও পর্যন্ত গেছি। এরপর ওখান থেকে আরো প্রায় বিশ পঁচিশ কিলো হচ্ছে ওনাদের বাসা। তো বাসার ওখানেও এরপরে তেমন আর
ঝামেলা
আমরা যারা একদম কর্নারে ছিলাম এরা নেমে ধাক্কা দিচ্ছিলাম,
পরে একটা পর্যায়ে সবাই নেমে
সবাই নামতে হয়েছে, কারণ হচ্ছে এত মানে শক্ত ছিল জিনিসটা যে মানে নাড়াতে পারছি না।
মানে আমি একটু এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে যখন লাশটা ফ্লোরে পড়ে গিয়েছিল তখন সামনে কেউ ছিল কিনা, যখন পড়েছে আসলে তখন লাশটার পাশে
পাশে কেউ ছিল না, কেউ ছিল না।
ওকে, এবং লাশটা এই ধাক্কাতে এইভাবে পড়ে যাওয়ার কথা না, অ্যাট লিস্ট যদি পড়েও যেত খাটিয়াটা তার জায়গায় ঠিক মতো থাকত, খাটিয়াটা কাত হয়ে পড়ে যেত ভাই,
কিন্তু খাটি খাটি আর জায়গায় আছে।
ওকে, তো এই হচ্ছে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা আপনি ক্লাস 10 এ পড়া
অবস্থায়
পরীক্ষার পরে আপনি পেয়েছেন।
এটা কিন্তু ভাই আমি সত্যি কথা আমি ভয়াবহ কিছু বা রাক্ষসের মতো কিছু দেখি নাই, কিন্তু আমি আমার লাইফে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পাওয়ার
আমাদের মনে হয় ভয়টা অনেক বেশি কাজ করে যখন কোনো কিছু লজিক দিয়ে আমরা মিলাতে পারি না যে আসলে ইলজিক্যাল জিনিসগুলো কিভাবে ঘটছে, এটার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখনই আসলে অনেক ভয় কাজ করে। ওকে, যাই হোক, এই হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সঙ্গে। তো এরপর কি আর কোনো ঘটনা আছে যেটা আপনার লাইফে ঘটেছে কিংবা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
জি ভাইয়া, বাসার ঘটনা আমি ফার্স্টে আবার ভাইয়ের বাসার কথা বলি। ওনার বাসাটা হচ্ছে,
এটা কত বছর আগের ঘটনা?
এটা হচ্ছে 3 বছর, দুই 3 বছর হবে। তো উনরা হচ্ছে আপনার খিলকেতে ছিলেন, খিলকেত থেকে উনরা একটা উত্তরাতে একটা বাসা ভাড়া দেন, বাসাটা যথেষ্ট বড়। তো ওনাদের ফ্যামিলি মেম্বার বলতে হাজবেন্ড ওয়াইফ আর ছোট একটা বাচ্চা, আর একজন মহিলা ছিল, উনি হচ্ছে কথা বলতে পারতেন না, উনি জাস্ট ওনাদের হেল্প টেল্প করতেন এরকম। তো এটার মধ্যে উনরা ফার্স্টে যখন ছিলেন তেমন কোনো সমস্যা ছিল না, কজ হচ্ছে বাসাটা আপনার বর্তমানে রেন্টের তুলনায় বাসাটা হিউজ থাকাতে। সবকিছুই অনেক খুশি খুশি ইয়া করতেছিল, তো হঠাৎ দেখা যাচ্ছে এরকম একটা টাইমে ভায়া মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করে যে ওনাদের যে লিভিং রুমটা, যে রুম বা ওনারা যে রুমে থাকে বেডরুমটা, ওইটার দরজাতে কেউ নক করলে যে সাউন্ডটা হয় ঠকঠক এরকম হলো, এটা হচ্ছে উনি ফার্স্টে ফার্স্টে এটারে মানে ইগনোর করে গেছে। পরে উনি খেয়াল করে দেখলেন এটা হচ্ছে আপনার শুধু মানে সপ্তাহ প্রত্যেক দিন হয় না, এটা শুধু বৃহস্পতি বা শুক্রবার এই দুইটা দিনেই উনি এই জিনিসগুলো লক্ষ্য করেন। তো ফার্স্টের মাসে ধরেন 1-1.5 মাস চলে গেছে, এটা হচ্ছে কার সাথে আমি শেয়ারও করেন নাই। হ্যাঁ, তো পরে এটা
কি লক্ষ্য করেন আমি বুঝলাম না,
উনি লক্ষ্য করেন হচ্ছে আপনার
মানে কখন ছয়টার
রাতে অনেক রাতেই
গভীর
রাতে দেখা যাচ্ছে।
ওনার বাসাটা কততলা?
এটা হচ্ছে উনি সেকেন্ড ফ্লোরে থাকেন, তো দ্বিতীয় তলায় আর কি। তো উনার অন্য কোনো রুমে কোনো ঝামেলা নাই, জাস্ট ওই রুমটাতে এরকম নক হয়। তো উনি হচ্ছে ফার্স্টে ইগনোর করে যাওয়ার পরে উনি পরে জিনিসটা সিরিয়াস ভাবে নিজ নেওয়ার পরে হচ্ছে বাবার সাথে শেয়ার করলো যে এরকম কি তুমি কিছু পাও কেনা, আমি কিছুই পাই না। তো উনি নিজের সমস্যাকে মনে করে জাস্ট চুপ থাকলো, কিন্তু কতদিন পরে ওটা আর কি একটু ব্যাপক আকারে রূপ নিল। যেমন ধরেন আগে তো শুধু নক করতো, এখন দেখা যাচ্ছে ওটা রীতিমতো জোরে জোরে পাঞ্চ করে। হ্যাঁ, মানে বাড়ি থেকে কেউ লাথি মারলে বা জোরে জোরে ধাক্কা মারলে তাহলে ভেঙে চলে
আসবে,
হ্যাঁ হ্যাঁ এরকম অবস্থা জোড়া ভেঙে। তখন আর কি মনে করেন ওটা জানতে আর কারো বাকি নেই, কারণ সবাই তখন ঘুম থেকে উঠে মনে করেন নিজের হাত ধরা দিল
যেরকম মানে খুবই একটা
অবস্থা, উঠে যে মানে লাইটটা চালাবে অতটুক ইয়াও থাকে না। তো একটা টাইম পরে ওটা থামে, তারপরে উনি লাইটটা জ্বালাই, উনি আবার মাঝখানে আবার কতদিন লাইট জ্বালিয়েই ঘুমাইছে আর কি, কারণ হচ্ছে ওই সাহসটা আর কি হয় নাই। মানে পরে চিন্তা করে দেখলো যে বৃহস্পতি আর শুক্রবার, তো ওই দুইটা দিনই উনি লাইট জ্বালাইতো। এর মধ্যে ভাবি আবার হঠাৎ করে অসুস্থ হয়, যার কারণে উনি ওনাদের বগুড়াতে চলে যাই। তো ওই টাইমে তাইতে ভাইয়া পুরো একা থাকে বসাই, সকালে অফিসে যাই রাতে আসে। তো উনি যাওয়ার আগে প্রত্যেকটা ডোর লাইট টাইট সব অফ করে দিয়ে যান, কিন্তু উনি বাসায় রুমে ঢুকেই ধরেন বেডরুমের সঙ্গে যে টয়লেটটা বা বাথরুমটা ওটা হচ্ছে উনি খুলে দেখেন যে এটা হচ্ছে ভেজা। ওনার কথা মতো হচ্ছে এটা মানে কিছুক্ষণ আগেই কেউ গোসল করে
ব্যবহার করেছে এরকম মনে
হচ্ছে।
মানে উনি যাওয়ার সময় স্পষ্ট খেয়াল আছে সমস্ত কিছু বন্ধ
বন্ধ
করে তালা মেরে তারপর বাসা থেকে বের হয়েছে, এই সময়ের মধ্যে আর কেউ বাসায় আসেনি। বাট শেষে দেখতে পাচ্ছে যে সদ্য কেউ বাথরুম ব্যবহার করে গেছে।
উনি তারপরে ওই রুমটা ছেড়ে আপনার কয়েকদিন ড্রয়িং রুমে ঘুরেছেন আর কি টিভি ছেড়েছে, কিন্তু হচ্ছে আপনার ওই ওই প্রবলেম গুলো হচ্ছে তখন আরো বেশি, কারণ একা থাকলেও এমনি একটা ভয়ের ব্যাপার, তারপর যখন জানা যায় জিনিসটা এরকম, তখন উনি এটা নিয়ে কথা বলেছেন অনেকের সাথে, তো অনেক অনেক ভাবে সাজেশন দিয়েছে, তো উনার এক বড় ভাই উনি সাজেশন দিয়েছে এরকম যে তুমি তাহলে এক কাজ করো, ঘুমানোর সময় তুমি কোনো কোরআনের আয়াত বা এই টাইপের কিছু ছেড়ে চেষ্টা করে দেখো কি হয়। তো উনি এভাবে চেষ্টা করে, ফার্স্টে কয়েকদিন মোটামুটি ভালো যায়, উনি মনে করছে যাক কোনো সমস্যা নেই এখন মনে বাঁচলাম, কিন্তু এর পরের ঘটনাগুলো একটু বেশি ঝামেলা শুরু হয়। আপনার ওই দরজার যে ইয়া থাকে
থাকে
মানে গোল যেটা ওটা ঘুরাইতে থাকে, মানে কন্টিনিউসলি ঘোরাচ্ছে এবং ঘোরাচ্ছে কিরকম মনে হচ্ছে ভেঙে ঢুকবে। উনি দরজা টরজা খুলে সব লাইট টাইট চালায়, কোথাও কেউ কাউকে পায় না, পুরো বাসা খালি, মানে বাসায় কোনো লোক নাই, চোর টোর থাকলে এরকম ইয়া করতে পারে। তো উনি বলছে যে আসলে এটা একটা ইয়া করার দরকার, ওনার ফ্রেন্ডদের একজন বাসা ইনভাইট করে, ওই দিন কোনো সমস্যা হয় না। পরে হচ্ছে উনি ওই মানে ওনার জানার জন্য ওখানে পাউডার মানে আপনার সিটকে নিতে পাউডার, তারপর দরজার আশেপাশে পাউডার,
কেউ অন্য কেউ এসে ইয়ে করে কিনা,
যে উনি
চিহ্নটা যেন
চিহ্নটা হ্যাঁ রাইট চিহ্নটার জন্য উনি জাস্ট এই পাউডারটা দিয়ে রাখে যে আসলে কে এটা জানা দরকার। তো এভাবে হয় না হয় না,
যখন পাউডার দিয়ে রাখে তখনও কি এরকম নকটা
হইতো, তখন নক হইতো, তখন এরকম শব্দ হইতো, উনি
ওই পাউডার আর কোনো
না না হ্যাঁ সেটাই উনি জাস্ট দিয়ে মনে করছে যে এখন তো পাউডারে আছে আমি কালকে দেখতে পারবো তাহলে আসলে বাসার মধ্যে কি আছে। তো নক টক যখন শেষ হয়ে যায় উনি ডোর খুলে খুলে দেখে যে পাউডার মানে কোনো পাউডার কোনো চিহ্নই নাই, বাট এতক্ষণ ধরে প্রায় 15-20 মিনিটের মতো একটা মনে করেন ঝড় চলে গেছে ওইখানে। তো একে তো বাড়িওয়ালা থাকে ওইখানে, তারপর কেয়ারটেকারকে বলা হলো যে আসলে কি করা যায়, উনি বললো স্যার এটা নিয়ে আগেও এরকম টুকটাক ঝামেলা হয়েছিল এই জন্য বাসাটা আর কি এই, কিন্তু হইতেছে ভয়াবসে ভয়াব যে আপনি চাইলে বাসা ছেড়ে দিতে পারেন, উনি বলছে না ছাড়বো না আমি, উনি আরো প্রায় 3-4 মাস ছিলেন ওখানে। তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেটা হচ্ছে ওনাদের একটা বাচ্চা মারা যায়, তো মানে ভাইয়ের কথা বলতো যে উনার দাবি হচ্ছে এটা হয়তো এইসব কারণেই
বাচ্চাটা মারা যায় বলতে কিরকম,
মানে হচ্ছে বাচ্চাটা মারা যায় বলতে বাচ্চাটা আসলে প্রেগনেন্ট অবস্থায় মারা যায়। হ্যাঁ ভাবি যখন আসে যেদিন থেকে আসে সেদিন থেকে হচ্ছে এরকম সমস্যা, কিন্তু এটা আবার উনার সব থেকে উনি যেটা বললো যে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি যেদিন, সেদিন হচ্ছে উনার বিছানাটা হচ্ছে মানে উইন্ডো বরাবর, হ্যাঁ উত্তর দক্ষিণ মুখ করা, অপোজিট হচ্ছে আয়না, হ্যাঁ লাইট অফ করলে দেখা হচ্ছে বাইরের থেকে যদি আলো থাকে একটা আসার কথা না, তো উনি জামার দিকে না ঠিক তার অপোজিটে মুখ করে শুয়ে আছে, আয়না দেখছে কি মানে উনি ফিল করতেছে পাশে কেউ আছে বা একটা ঠান্ডা বাতাস এরকম, ফ্যান বন্ধ বাইরের গ্লাস দিয়ে হচ্ছে আপনার উইন্ডোটা আটকানো, তো বাতাস আসার কোনো কথা না, উনি আয়নাতে দেখছে যে পর্দা তো আপনার পুরো এভাবে উঠতেছে মানে আপনার লম্বা লম্বি ভাবে সোজা হয়ে গেছে, উঁচা হয়ে গেছে এরকম মনে হচ্ছে যে অনেক বাতাস পিছন থেকে আর কি দিলে যেরকম হয়। উনি দিয়ে আর ওখান থেকে নড়াচড়া কিচ্ছু করার নাই, উনি যতটুকু যা পারছেন এভাবে কোনো রকম রাস্তা ম্যানেজ করছেন, রাস্তা ম্যানেজ করে পরে হচ্ছে ভাবিকে দিয়ে পরে আবার উনি বগুড়াতে চলে যান। পরে হচ্ছে বাসাটার জন্য পরে দেখলেন যে এভাবে সম্ভবই না, কারণ হচ্ছে যখন একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘুরে গেছে,
তো আবার এটা কি হচ্ছে মানে বগুড়াতে যখন উনি ওনার ওয়াইফকে নিয়ে চলে যায় তারই মধ্যে ওনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়?
না না বগুড়ার থেকে উনি ওয়াইফ অসুস্থ থাকার পরেও যখন উনি আবার আসলো না, আসার পরে এই ঘটনাটা ঘটছে, ঘটার পরে হচ্ছে ভাবিও জিনিসটা দেখে তো এবং খুব স্বাভাবিক ভয় পাওয়ার কথাই, তো এই একে সাউন্ড তারপরে হচ্ছে আপনার এরকম বাতাস বা এরকম পর্দা উঠছে, তো সবকিছু বন্ধ থাকার পরেও, তো এটা সম্ভবত ওনার কি কোনো ঝামেলা হয়েছে, পরে চেক আপ করে দেখা গেল যে বেবিটা আর কি মারা গেছে। তো ভাইয়া শেষ পেশ আর কি বাসাটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে এখন নতুন একটা বাসা উঠছে, ওটাতে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই,
কোনো প্রবলেম নেই।
হ্যাঁ
আমরা বাসাটার স্পেসিফিক ঠিকানা জানতে চাই না, শুধু এতটুকু জানতে চাই এটা উত্তরার কত নম্বর সেক্টরে, সেটা কি
উত্তরা হচ্ছে এটা 7 নম্বর সেক্টরে।
ওকে আমরা আপাতত সেক্টর পর্যন্তই থাকতে চাই, আমরা আর বাসার নাম্বারে না হয় নাই গেলাম। তো এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা যেটা বাসা নিয়ে আপনি আসলে বলতে চেয়েছিলেন এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানি না আমার যারা শ্রোতা রয়েছে তারাও মনে হয়তোবা সবারই আছে, লি নামে একজন এসেছিল আমাদের লিসনার এবং তার মা এসেছিল সাথে, সেখানেও আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম যে শেষ পর্যন্ত বেবিটা প্রেগনেন্ট অবস্থাতেই মানে মৃত বাচ্চাটা হয়। তো তাদেরও বিশ্বাস যে এই ধরনের কোনো কিছুর একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস এর জন্যই তাদের হয়তো এই ঘটনাটা ঘটেছে। আসলে আমরা জানি না আসলে কেন ঘটেছে, তবে কেউ কারো যদি মনে হয় যে এই ধরনের ঘটনার জন্য এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা ছেড়ে দেয় সবচেয়ে বেটার।
আমি একটা জিনিস মিস করে গেছি একটু বলি, সেটা হচ্ছে উনি যেটা বললো যে ভাবি হচ্ছে আগে যে জিনিসটা দেখতো দেখতো কি ফিল করতো এরকম, ধরো উনি কিচেনে আসে রাতে মানে রাতে দুপুরে এটা যখন তখনই মনে হচ্ছে বাসা বলতে কেউ মুভ করতেছে, কিন্তু হচ্ছে আমি আগে বলছি ওনাদের ফ্যামিলি মেম্বার মাত্র দুইজন আর বাচ্চা একটা, তো বাচ্চা হাঁটার মতো ওরকম বাচ্চা না আর কি বিছানায় থাকে, তো মুভ করতেছে এবং যথেষ্ট বড়। আর ওনাদের কথা বলতো উনি হচ্ছে যে কয়েকটা চাবির গোছা যদি একসাথে নিয়ে আপনার একটা মানে রিদমের সাথে যদি এটা সাউন্ড করা হয় তো এটা উনি আঙ্গুলকি ভাই এটা নূপুর বললো না নূপুর না বা নূপুর হইতে পারে আমি জানি না, বাট এটা হচ্ছে তোমার সাউন্ডটা যাই আসুক না কেন একটা রিদমের মধ্যে যেমন ছ্যান 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 এরকম একটা সাউন্ড, তো এটা হচ্ছে ভাই ফার্স্ট শুনে পরে ভাইয়া শুনে প্লাস হচ্ছে ওনাদের বাসার যে মহিলা মানে যিনি আসছিলেন উনি একদিন এসে কিন্তু কথা বলতে পারেন না কিন্তু উনি বুঝালেন এরকম যে উনি বুঝাইছে চাবি দিয়ে, তো যার কোনো উনি আমাকে বললো যে চাবির মতো এরকম একটা সাউন্ড আর কি উনি ফিল করে। এখন তো বললাম ভাইয়ের বাসার ঘটনা, আমি যে বাসাতে থাকি বা আমার যে বাসা আমার বাসার পাশেই আরেকটা বাসা
ওটা তো ছিল উত্তরায়
না এটা উত্তরায় এটা হচ্ছে আমাদের মাটি কাটাতেই।
ওকে আপনার ভাইয়ার বাসাটা ছিল উত্তরাতে সাত নম্বর সেক্টরে, আর এখন যে বাসাটার কথা বলছেন এটা হচ্ছে মাটি কাটার কোন একটা বাসা?
জি
ওকে,
এখানে হচ্ছে এটা আমার বাসার পাশেই পাশে বিল্ডিংটা, ওটা হচ্ছে দোতলা বাসা, তিনতলা বাড়ির লোকরা থাকে এবং দোতলা ভাড়া দেওয়ার কথা।
আচ্ছা
হ্যাঁ, তো দোতলা তো হচ্ছে কি আপনার ওটা আপনার ভাড়া থাকে না মানে সবসময় খালি থাকে, ভাড়াটা আসে মাস শেষ হওয়ার আগেই চলে যায়,
চলে যায়।
তো এটা নিয়ে মোটামুটি যে কয়েক জায়গায় আর কি কান ইয়া চলে যে এটা সমস্যা আছে হ্যান দেন
কানা ঘুষা চলে
চলে চলে, হ্যাঁ মোটামুটি সবাই জানে যে বাসায় আসলে যাবে আছে কোনো না হলে এমন হবে কেন, তো আমার পাশে বাসে যেহেতু তো আমি আসলে এরকম কখনো দেখি নাই কিছু শুধু শুধু শুনে কি করব। তো একদিন হচ্ছে আপনার রাতের বেলা আমাদের তখন ওইদিকে আপনার অনেক কুকুরের সাউন্ড আসে, আবার চুলির একটু ইয়া ছিল তো, তো আমি ধরে তখন বেসিক্যালি রাত জাগা হতো আমি সাউন্ডটা শুনে আমি জাস্ট নিচে তাকালাম যে কেউ আছে কিনা, আমি জিজ্ঞেস করলাম কে, তো কোনো সাহায্য না পেয়ে আমি জাস্ট যখন মাথাটা তুলি হচ্ছে আমার উইন্ডো থেকে ওনার উইন্ডো একদম সমান,
হ্যাঁ একই লেভেলে
একই লেভেলে। তো হচ্ছে আমি জাস্ট মাথা তুললাম তখন মনে হলো যে কেউ দাঁড়ায় ছিল এখানে ওই জায়গায়
ওই পাশের বিল্ডিং এর পাশে,
কিন্তু ওই পাশের বিল্ডিংটা হচ্ছে টোটাল মানে অফ
ফাঁকা,
কেউ নেই। আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোনো কাপড় টাপড় শুকাতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে আর অত রাতে যাওয়ার কোনো কারণই নেই।
খবর মানে ভয় হন্টেড বাই প্রাণ মিত্র ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত, বিশেষ করে যারা রেসিপি মেনটেন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে যেটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত একটায় আবারও ফিরব। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সময় রাত একটা, গভীর রাত নিঃসন্দেহে, ডরের সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন এবং গভীর রাত পর্যন্ত যারা ডর শোনেন, ধন্যবাদ জানাবো তাদেরকে যারা বিশ্বাস করেন জীবনে অধিভূতি ঘটনার অস্তিত্ব রয়েছে এবং যারা বিশ্বাস করেন যুক্তির ওপারে অনেক কিছু সম্ভব, যারা বিশ্বাস করেন এখনো অনেক অনেক অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে যার জট বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, তাদের জন্য প্রিয় এই অনুষ্ঠানটি আমরা নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া জায়গাটিতে বসে আমরা ধারণ করা ডর আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে ডরে মোট পাঁচজন রয়েছে আমাদের সাথে, সত্যেন, অপু এবং তার বন্ধু জহির ও শাহিদ এবং রিফাত। আমরা আবারও ফিরব স্টোরিতে যেখানটাতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। শুনতে থাকুন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
ওইদিকে আপনার অনেক কুকুরের সাউন্ড আসে, আবার চুরির একটু ইয়া ছিল তো, তো আমি ধরে তখন বেসিক্যালি রাত জায়গা হতো, আমি সাউন্ডটা শুনে আমি জাস্ট নিচে তাকালাম যে কেউ আসে কিনা, আমি জিজ্ঞেস করলাম কে, তো কোনো সাহায্য না পেয়ে আমি জাস্ট যখন মাথাটা তুলি এটা হচ্ছে আমার উইন্ডো থেকে ওনার উইন্ডো একদম সমান,
হ্যাঁ একই লেভেলে,
একই লেভেলে। তো হচ্ছে আমি জাস্ট মাথা তুললাম, তখন মনে হলো যে কেউ দাঁড়ায় ছিল এখানে ওই জায়গায়
ওই পাশের বিল্ডিং,
কিন্তু ওই পাশের বিল্ডিংটা হচ্ছে টোটাল মানে অফ,
ফাঁকা,
হ্যাঁ কেউ নেই। আর ইভেন ওদের ছাদে শুধু যাই হচ্ছে দুপুরের দিকে কোনো কাপড়টা শুকাতে দিলে যায়, এছাড়া সবসময় বন্ধই থাকে, আর অত রাতে যাওয়ার কোনো কারণই নেই। তার তখন ধরেন প্রায় দুইটা আড়াইটার পরে, মানে আপনাদের এই সাধারণত ধরেন একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে এই টাইমটা থাকবে, ওই টাইমটাতে আসলে মনে হলো যে আমাকে একটু দেখলো, দেখে হচ্ছে সে জাস্ট লুকালো, তো জিনিসটা আমি জাস্ট ইগনোর করে গেছি। ইগনোর করে যাওয়ার পরে তো আবার আমি তখন একটা ইন্টারন্যাশনাল কল সেন্টারে জব করতাম, যার কারণে হচ্ছে আমি সবসময় রাতেই আমার অফিসে থাকতাম, তো আমি সপ্তাহে দুই দিন থাকতাম বাসায়, তো এই বাসায় যে দুই দিন থাকতাম ওই দুই দিনটার মধ্যে এরকম, তো একদিন হচ্ছে বৃহস্পতিবারে ওই দিন আমার অফ, তো ওই দিন আমি বাসায় আসছি, আমি পিসিতে এমনি বড় বড় মুভি টুভি দেখতে আসি এরকম, তো হঠাৎ দেখি যে একটা মানে মানুষের মুখ চেপে ধরলে বা মুখে কিছু মুখ বন্ধ করে রাখা অবস্থায় যদি খুব চিল্লায় বা একটা
মানে একটা গোমরানের যে
ফ্লাইট, হ্যাঁ মানে যেটা আর কি বেরোচ্ছে না বা হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর কি বোঝা যাচ্ছে এরকম, তো অত রাত্রে আসলে এই সাউন্ডটা আসলে একটু জিনিসটা একটু কেমন লাগে যে হ্যাঁ কোন ভাষায় কাউকে মারছে মানে হইতে পারে না এরকম, তো ওই জন্য হচ্ছে আমি আবার লক্ষ্য করি এখানে কোনো কিছু আছে কিনা, আমি জাস্ট আমার জামনাটা সরাই, সরানোর পরে যেটা হচ্ছে আপনার একটা মানে এত বিচ্ছিরি একটা গন্ধ, মানে এই গন্ধটা হচ্ছে আমি কখনো পাই নাই বুঝছেন, মানে
এরকম গন্ধটা,
গন্ধটা হচ্ছে ওই যে বললাম যে আপনার কোনো কিছু পচা গন্ধ, যেমন ধরেন মাছের
মাছের আইসটা বা এই ধরনের এগুলো
বা ও ঠিক ওই রকম না মানে ওই ওই রকমই আর কি।
আচ্ছা আচ্ছা, মানে যেটা হবে একটা খুব বাজে রকমের দুর্গন্ধ,
বাজে রকম দুর্গন্ধ, মানে এটা আবার আপনার ওই ওই দিকে না আপনার শীতের দিকে না, কিন্তু হচ্ছে ওই গন্ধটা হচ্ছে এরকম যে আপনার যতক্ষণই আপনি পাবেন ততক্ষণই মনে করেন যে খুব অস্থির লাগবে, হ্যাঁ তো ওটা পাচ্ছি, প্লাস হচ্ছে আবার সাউন্ডটা মনে হচ্ছে যেরকম যে একবার মনে হচ্ছে ছাদ থেকে আসছে আর একবার মনে হচ্ছে আমার মানে
রুমটা থেকে
আসছে, হ্যাঁ
অথচ যেই রুমটা ফাঁকা কোনো মানুষজন,
হ্যাঁ মানে যে বাসাটা ফাঁকা, হ্যাঁ
বাসাটাই ফাঁকা, উপরে পুরো উপরের তলাটাই ফাঁকা,
পুরোটাই ফাঁকা, তো ওটা হতে আমি আর কি আমার রুমের লাইটটা জ্বালায় আমি আমার ইয়াদের পাশে টর্চ ছিল, তো টর্চ দিয়ে আমি দেখার চেষ্টা করছি আসলে কেউ, তো দেখলাম যে না লক দেখা যাচ্ছে, মানে ইয়া থেকে জানলা থেকে আপনার দেখা যাচ্ছে লকটা যে লক করা, ব্যাপারটা হচ্ছে আমি যখন ঠিক লাইট চালাইলাম বা ইয়া করলাম তখন এটা আবার অফ, অফ কি মানে ওই সাউন্ডটা আসছে না, তার হচ্ছে আপনার গন্ধটাও নেই, তো জিনিসটা দেওয়ার পরে আমি সকালবেলা আম্মাকে বললাম মা এরকম তো পাশের পাশে কিন্তু এরকম ঝামেলা এরকম আমি মনে হয় দেখছি, তো এই কথায় কথাই তো আমি নিচে নামছি, তো মানে কপাল ভালো ছিল হয়তো, বাইরের সাথে দেখা হলো, পরে বললাম যে দাদা এখানে কি আপনাদের এখানে আমি এরকম কিছু ইয়া পাইছি, এটা আপনি একটু লক্ষ্য করেন, হ্যাঁ তো উনি বললো যে আসলে আগের ভাড়াটা নাকি ওনাদের এরকম ছিল যে বাসাতে নাকি ফ্রিজ একা একা খুলে যেত, তারপর হচ্ছে চেয়ার ডাইনিং টেবিলের চেয়ার গুলো আপনার এখানে ছাড়ানো উড়ানো এসব রাইট, হ্যাঁ মানে হচ্ছে রাত্রে সবে শুনতেছে আপনার মানে নিচতলা ওরা শুনতেছে যে উপর তলা থেকে আপনার চেয়ার সরাইতেছে টেবিল সরাইতেছে, কিন্তু ওই বাসার লোকজন
মানে করতেছে না,
করতেছে না ইভেন ওরা শুনতেছে না শব্দটা, বা সকালে যখন উঠতেছে তখন চেয়ার একটা
ওই বাসার লোকজন তখন সকালে উঠে দেখছে যে আসলে চেয়ার
তারপর হচ্ছে আপনার চেয়ারের এই মুভমেন্ট গুলো পরে হচ্ছে এইসব কমপ্লেন জন্য বাসা ছেড়ে চলে যায়, যার কারণে হচ্ছে বাসাটা নিয়ে মোটামুটি এই কথা সরবতে তেমন একটু ভাড়া টাড়াও আর কি ওরকম হয় না, তো যার কারণে উনি পরে হচ্ছে হুজুর দেখালেন, হুজুর না ঠিক মানে মাদ্রাসা থেকে কতগুলো ছেলে আসলো, পরে এসে আপনার কোরআন মানে
কোরআন তালাও
খতম করলো, তো কুরেটরে ওখানে হচ্ছে আপনার মিলাদ দিল, পরে হচ্ছে বাড়ি যখন ওই যে বন্ধ করার একটা ইয়ে আসলো, তো বাড়ি বন্ধ করতে গেলে চারটা কোনায় সম্ভবত কিছু মানে পুঁতে রাখতে হয়, তো উনি তিনটা কোনা করে যখন কর্নারের কোনাটা মানে হুজুরটা যখন মাটি গর্ত করে যখন ঢুকাতে যায় তখন ওনার হাতটা লক হয়ে যায়, ওই টাইমে আমি ছিলাম না, বাট আমি এসে আমি পরের দিন শুনছি যে মানে ওখানে দোকানদার ছিল অনেক, তো ওরা বলতেছে এরকম যে কালকে তো কাহিনী এরকম যে হুজুর আর কি বাড়ি বন্ধ করতে আসছিল তারই হাতে এরকম লক হয়ে গেছে, মাটির ভিতরে ঢুকাইতে পারতেছে না, তারপরে কিছুক্ষণ মধ্যে হুজুরটাই আর কি পড়ে যায় ওখানে, মানে অজ্ঞান হওয়ার মতো পড়ে যায় এবং নিজে উঠে, নিজে উঠে বলছে আমি আপনাদের কি ক্ষতি করছি, আপনারা আমরা আপনি এরকম চালাচ্ছেন কেন, এটা আমাদের চলাচলের রাস্তা,
মানে তখন আর হুজুরটা সম্পূর্ণ
না। হ্যাঁ, তখন লোক বলতেছে এরকম যে এটা হচ্ছে আপনার মানে হুজুরের ভয়েছে এবং হুজুরের আমাদের মতো থাকি আমরা চলে যাই, তোমরা আমাদের রাস্তা কি জন্য আসতেছো হ্যান ত্যান, এতে কি তুমি মনে করছো যে আরো বেশি ভালো থাকবা তোমরা, এটা কিন্তু ঠিক না, আমাদের
এটা এই হুজুর বলতে
হুজুর বলতেছে এরকম। হ্যাঁ, মানে এবং হুজুরের ব্যাপারটা হচ্ছে হুজুর যথেষ্ট বিনয়ী, মানে উনারা সবাই চিনে, মানে উনার ভয়েস
হিসেবে
উনি উনার ভয়েসটা কখনো লাউড শুনে নেই, কিন্তু ওই টাইমে দেখা যাচ্ছে চিল্লা পাল্লা করে একটা
অপরিচিত। হ্যাঁ, সেটাই
তো, যার কারণে হচ্ছে ওই জিনিসটা এমন হতে শেষ পেশ উনি আবার আবার অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, হওয়ার পর উনার মাথায় পানি দেওয়া হয়, পরে উনি আবার হঠাৎ করে মানে অনেক অসুস্থ, যে আমার শরীর ব্যথা আমি কি হয়েছে, তখন ওনারই ওনার সঙ্গে যারা ছিল ওরা বললো যে হুজুর এমন এমন হয়েছে। হওয়ার পরে তারপরে আরেকজন আসলো, ওই গোলাপ জল টল দিয়ে পুরাটা আবার নতুন করে বন্ধ করছে, বন্ধ করছে যদিও কিন্তু এখন ওই বাসাটা আসলেই খালি।
তো এখন পর্যন্ত কি আপনি এখন কোনো গোমরানির শব্দ কিংবা এই যে
না, আমি হচ্ছে আমরাও আবার বাসা ছেড়ে আমাদের নতুন বাসায় চলে আসছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এক বছরের মধ্যে ওদের সাথে কোনো আবার যোগাযোগ নাই, আমি দোকানদারেও তেমন জিজ্ঞাসা করি না, আমার টাইমটা আসলে হয় না ওরকম, আমি যখন আসি তখন বন্ধ থাকে সব।
এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন, দুটো বাড়ির ঘটনা চলে আসছে, যেখানে একটা হচ্ছে মিরপুরের মাটি কাটায় আর একটা হচ্ছে উত্তরার 7 নম্বর সেক্টরের সেই বাড়ি, আর একটা ঘটনা তো উনি বললেনই। তো অনেক ধন্যবাদ রিফাত ভাই যে আপনি আমাদের সাথে এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন।
ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আমি আসলে এক্সপিরিয়েন্স গুলো যে সবাই যখন বলে তো অনেকে অনেক রকম মানে আপনার কমেন্টস করে যে এটা ভূত এটা হয় নাকি, কিন্তু ব্যাপারটা দেখেন এই জিনিসগুলো আমি একটাও কিন্তু আপনার ভৌতিক কিছু দেখি নাই বা আপনার রাক্ষসের কিছু দেখি নাই, প্রত্যেকটা জিনিস অনেক ভয় ছিল মানে আমার
জন্য। আসলে এইটা আমরা ইনফ্যাক্ট বারবার বলছি যে রিফাত ভাইয়ের ঘটনাগুলোই ধরি আমরা, যে রিফাত ভাইয়ের যে ঘটনাগুলো খুব ভয়ের কিন্তু তেমন কিছু ছিল না, কিন্তু ওই জায়গায় আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো এটা আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফিলিং।
আমরা যে বললাম না আপনার যখন ওই ইয়াতে গেলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমরা আমাদের সাথে তো প্রায় 16-17 জন, হ্যাঁ অনেক বড় মানুষ ছিল বা আমাদের সময় ছিল আমাদের ছোট ছিল, প্রত্যেকটা মানুষের চেহারা দেখে আবার হয়েছে এটা তো আমরা বুঝছি, মানে সবাই
আসলে এই ভয়টা হচ্ছে মনের ফিলিংস এর, অনেক কিছু আছে কিছু না দেখেও ফিল করা যায়, তো যারা ফিল করে তারাই বলতে পারবে যে আসলে এটা কিরকম ভয়ঙ্কর, আর অন্য বাকিদের কাছে এটা খুব একটা ভয়ঙ্কর মনে হবে না, তখনও হাসিরও মনে হয়।
ব্যাপারটা ধর আমি কারো শেয়ার করতেছি ওরা খুব হাসতেছে এবং জিনিস অনেক ফান করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আসলে বুঝছি ওই টাইমটা আসলে কেমন
যাতে আসলে
আসলে বাঁচবো কি মরবো বা আমি আর কি হতে যাচ্ছে এরপরে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম মাথা।
ওকে, অনেক ধন্যবাদ আরো একবার রিফাত ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে।
শেষ করে ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, মাত্র 4 মিনিটের বিরতি, আমরা ডরের একেবারে শেষ ভাগে ফিরছি একটু পরে। হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাতের গভীরে পৌঁছে গেছি আমরা, 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান, আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সত্যেন, অপু এবং তার বন্ধুদ্বয় জহির ও শাহী এবং রিফাত। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে, ফোন নাম্বারটি হচ্ছে 09 শূন্য 6 1 3 8 9 2 8 9 2 আবার বলছি 0 9 6 1 3 8 9 2 8 9 2 ডর।
সো আলটিমেটলি সবার ঘটনা বা এক্সপেরিয়েন্স যাই বলি না কেন শোনা হয়ে গেল, শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে আমাদেরকে আজকে যে এখানে ইনভাইট করেছে, যেই কারণে ইনভাইট করেছে, যেই স্পটে যেই ক্লিনিকে আমরা আছি সেই ক্লিনিকের ভেতরের এনভায়রনমেন্ট, আর কেনই বা ডট টিম এই ক্লিনিকে উপস্থিত হয়েছে, কেনই বা সত্যেন আমাদেরকে এই ক্লিনিকে আসতে বলেছে, এই ঘটনাটুকু শুধু আমাদের জানা হয়নি এখন।
রাইট, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে অতিথি যারা আছে তাদের ঘটনাগুলো শুনে আমরা আবার ওই ঘটনায় আসবো। তো এক এক করে তো আমাদের অতিথিদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনে ফেললাম, এবার হচ্ছে আমরা মূল ঘটনায় আসি।
আরেকটু একবার একটু এতটুকু বলে নিই যে অনেকে হয়তো বা ডরের প্রথম অংশ শুনে একটু কনফিউজ হয়েছেন, আমাদের ইচ্ছা ছিল সেই কুয়াটাতে যাওয়ার, সেই কুয়ার আশেপাশে যাওয়ার, সেই বাড়িতে বসে করার, বাট সেখানে আমরা যাওয়ার পারমিশন পাইনি। এখন আমরা যেই ঘটনাটা শুনবো সেই ঘটনাটা এখন এই মুহূর্তে আমরা যেই স্পটে আছি সেই স্পটের সাথে রিলেটেড ঘটনা, এবং এই ঘটনা যেখানে ঘটে সেই জায়গাটাতেই আমরা আছি, তাই না সত্যেন?
হ্যাঁ, এক্স্যাক্টলি এখানেই।
ওকে, তাহলে আমরা যেই ঘটনার জন্য আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন,
হ্যাঁ,
কি সেই ঘটনা, এক এক করে আমরা একটু সবার সাথে এগুলো শেয়ার করা হয়ে যাক।
ওকে, আসলে এই হসপিটালের ঘটনা বললে তো অনেক ঘটনা আছে, মানে এরকম ভৌতিক ব্যাপার অনেক ঘটে, তো এত বলা সম্ভব না। আমি জাস্ট একটা ঘটনা বলবো যেটা অল্প কিছুদিন আগে হয়ে গেছে। যতগুলো ঘটনা ঘটেছে মনে হয় কোনোটার চেয়ে এই ঘটনাটা কম ভয়ানক না আর কি।
ওকে, এমন একটা ঘটনা নিশ্চয়ই,
এমন একটা ঘটনা আমি বলতে পারি,
মানে আমরা অন্যান্য ঘটনাগুলো কম্পেয়ার করে নিতে পারবো যে আসলে কি ঘটে এখানে।
সেটাই তো আমি ভাবছিলাম যে আমরা ওই ভাইটাল ঘটনাটাতে যাওয়ার আগে কি ছোট ছোট ঘটনা একটু একটু করে শুনে নেবো?
যদি আপনার চান আমি শোনাতে পারি, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এটা আগে বলে নেই, মানে এর শেষের দিকে যদি আমি।
ওকে, তাহলে আমরা ভালো লাগে ঘটনাটাই।
ওকে, এখানে আসলে অনেক ঘটনার একটা ঘটনা হচ্ছে এটা, এখানে এই এই রুমটাতে একজন ডাক্তার থাকতেন, মানে এই হসপিটালে কিন্তু সাধারণত কোনো ডাক্তার থাকে না।
আচ্ছা,
মানে অনেকেই অনেক রকম ভয় পাইছে, অনেক রকম ভয়ানক কিছু দেখছে।
রাতে ডাক্তার থাকে?
হ্যাঁ, মানে রাতে কেউই থাকে না, রাতে তো কেউ থাকে না। মনে করেন বিকেল হয়ে গেলেই দেখবেন যে এই হসপিটালটা পুরাটাই মানে জনশূন্য।
আচ্ছা,
যদি আমাদের বাড়ি এখানে, এই হসপিটালের যে চতুর্পাশে জায়গাটা আছে এটা মানে বাইরের অংশটা সবাই ব্যবহার করে, কিন্তু ভিতরে কেউ আসে না। ওই ডাক্তার আসে মনে করেন 9টার দিকে আসে, হয়তো 1:30-2টার মধ্যে তারা এখান থেকে চলে যায়।
ওকে,
আচ্ছা, তো মানে যে ঘটনাটা মূল যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আপনার অল্প কিছুদিন, হয়তো মাস ছয় হবে, মাস ছয় বা তারও কম সময় আগের ঘটনা। এই এখানে একটা ডাক্তার থাকতেন, ডাক্তারের বাড়ি ছিল এখান থেকে প্রায় 7 কিলো দূরে। তো উনি চিন্তা করছিলেন যে ওইখান থেকে 7 কিলো, আর উনি এমনিতে মানে ভূত প্রেতে খুব বেশি বিশ্বাস করতেন না, উনি খুব সাহসী ছিলেন।
আচ্ছা,
তো এই কারণে মানে অনেকে উনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি এখানে থাকেন না, কেননা এখানে ভূত আছে বা প্রেত আছে বা এ ধরনের অনেক অনেক মানে ভয়ানক ঘটনা ঘটে, আপনি এখানে থাকেন না। তো উনি বলছে না কি হবে, এখন এখনকার যুগে আর ভূত প্রেত আছে নাকি, আর ভূত প্রেত কি করবে ওটা পরে দেখা যাবে। উনি আর কি এরকম একটা মাইন্ডের ছিলেন। তো যাই হোক, উনি মানে হয়তো মাসখানেক এই হসপিটালটাতে ছিলেন। তো এই এক মাসের মধ্যে এরকম মানে ছোটখাটো অনেক ঘটনা দেখছে, হয়তো মনে করেন মানে দেখতেছে যে কোনো মহিলা বা কোনো নার্স বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে উনার রুমের বাইরে, বাচ্চা নিয়ে এদিক সেদিক যাচ্ছে, বা কোনো মহিলা একটা বাচ্চাকে বসে দুধ খাওয়াচ্ছে, বাচ্চার দুধ
খাওয়াচ্ছে,
ইম্পসিবল, কেউ তো নাই, না উনাকে ছাড়া কেউ নাই। তারপরও মানে উনি এই ব্যাপারগুলোকে খুব বেশি কেয়ার করতেন না। তো উনি আবার এমন ছিলেন যে উনি দিন রাত মিলে একবার রান্না করতেন, যেহেতু ব্যাচেলার সিস্টেম, তো যদিও তার ছেলে ওয়াইফ আছে তারা তো গ্রামের বাড়িতে, উনি এখানে ব্যাচেলার সিস্টেম থাকতেন, তো উনি এগুলোকে খুব বেশি কেয়ার করতেন না, আর উনি রান্না করতেন দিন রাতে একবার। তো যাই হোক, সেদিন উনি গিয়েছিলেন তার যে মানে বস আছে তার উপরের অফিসে, ওখান থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে উনি রান্না করতে গেছেন এই এই পাশে, মানে উনার চুলা বসান ছিল মানে আপনার স্টোভ আর কি, স্টোভে রান্না করতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, উনি ডিম দিয়ে, সেদিন নাকি উনি ডিম দিয়ে রান্না করবেন, তো ডিম সিদ্ধ করছে, ডিম সিদ্ধ করে নিচে রেখে ভাত বসায় দিছে চুলায়, বসানোর পরে উনি ডিম একটা ডিম সিলে রাখছে আর একটা ডিম সিলতেছে, এই সময় হঠাৎ দেখে যে ডিমটা হাওয়ায় ভাসতেছে, হাওয়ায় ভাসতে ভাসতে একটু উপরে যাওয়ার সাথে ডিমটা নাই উধা হয়ে গেছে।
বুঝলাম না, ওনার চোখের সামনে,
ওনার চোখের সামনে উনি দেখতেছে যে ডিমটা মনে হয় হাওয়ায় একা উপর দিকে উঠলো, উঠে এক জায়গায় এসে নাই হয়ে গেল, উঠা হয়ে গেল। তো উনি চিন্তা করলেন কি ব্যাপারটা কি, আবার উনি ফিল করতেছেন যে যেহেতু দেখতে পাচ্ছেন অন্ধকার, এখানে বিদ্যুৎ নাই, উনি শুধু একটা কুপি জ্বালাতেন। তো উনি খেয়াল করলেন কুপি নিয়ে এদিক ওদিক, মানে দেখলেন
করলেন
হ্যাঁ এখানে কেউ আছে কিনা, আসলে কেউ নাই। তো উনি চিন্তা করলেন না কেউ যদি থাকেও তাহলে তার ডিমটা এভাবে হাওয়ায় হাওয়ায় উড়ে উঠাও হবে না। তো যাই হোক উনি কি করলেন, মানে উনি একবার দুবার ডাক দিলেন যে কি ব্যাপার, এখানে কেউ আসে নাকি, কেউ আসে নাকি। তো কোনো সারা শব্দ নেই। তো তারপরে দ্বিতীয় ডিমটা উনি যখন রাখছেন তখন দ্বিতীয় ডিমটা একই অবস্থা, সেভাবে হাওয়ায় উড়ে মানে একটু উপরে গেছে নাই হয়ে গেল। ঠিক মনে করেন একজন মানুষ বসে মানে মাটি রেখে তুলে,
কেউ যখন একটা নিয়ে জিনিস হাত দিয়ে তুলে মুখের মধ্যে, এরকম
এরকমই ভাব। হ্যাঁ তো যাই হোক মানে উনি বলতেছে যে মানে উনি একটু রাগ করে একটু রাগি টাইপের, মানে রাগলে মানুষ একটু ফাঁস কথা বলে, ধরেন উনি একটা কথা বলছে
মানে একটু গালাগাল করছে,
একটু গালাগাল করছে। তো হঠাৎ উনি দেখতেছে যে উনার দুই কানের কাছে কেউ চক চক করে খাচ্ছে, মানে ডিমটা বোধহয়
কেউ খাওয়ার শব্দ,
হ্যাঁ খাওয়ার শব্দ আসছে, মানে মনে হচ্ছে ডিমটা কেউ চক চক করে খাওয়াচ্ছে, হ্যাঁ চাবাচ্ছে। তো উনি হাত দিয়ে এদিক এদিক মানে মারার চেষ্টা করে, তার কিছুই নাই, লাগবে কাকে। তো হঠাৎ উনি আবার যখন বকা দিয়ে বসছে তখন উনাকে একটা সর দিছে, সরটা কি দিছে মানুষ তো নাই, উনি দেখতেছে যে হাওয়া এসে তাকে একটা সর দিল, উনি পড়ে গেছে, পড়ে যা আবার উঠছে, খুব জোরে চিল্লায় চিল্লায় বলতেছে হ্যাঁ এখানে কে এসে, মানে অনেক কিছু বলতেছে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে আশেপাশে আরো লোকজন থাকে, তো দু একজনের কানে আর কি কণ্ঠটা গেছে, কথাটা দু একজনের কানে গেছে। তো প্রথমে একজন আর একজনকে বলছে যে কি রে ডাক্তারের মনে হয় কিছু হয়েছে, চল তো একটু দেখে আসি। তো তারা দুজন প্রথমে আসছে, এসে ওই ডাক্তারের দরজায় বারবার মানে আঘাত করতেছে খোলার জন্য। তো ভিতর থেকে মানে তারা বাইরে থেকে শুনতেছে যে ভিতর থেকে এক পর্যায়ে মনে ধস্তা ধস্তি হচ্ছে। তো এর মধ্যে মানে আরো দুই তিনজন আসছে, আসার পরে বলতেছে কি হয়েছে, বলে কি জানি ডাক্তারের সাথে মনে কিছু হচ্ছে, ভিতর কেউ আছে কিনা। তো বলছে চলো জানালাতে দেখার চেষ্টা,
মানে রুমটা তো নিচতলাই ছিল,
হ্যাঁ নিচতলা, এই রুমটাই তো বলতেছি, ওই যে ওই পাশে যে জানালাটা আছে, ওই পাশে জানালা দিয়ে মানে দেখার চেষ্টা করছে। তো দেখতেছে যে আসলে কেউ নাই, ওই ডাক্তার একা একাই মনে হয় এখান থেকে ওইখানে যা পড়তেছে, আবার ওইখান থেকে ওইখানে যা পড়তেছে, এমন একটা অবস্থা।
কেউ একজন তুলে,
হ্যাঁ মনে হয় কেউ একজন তুলে এখান থেকে ওইখানে একজনকে দিচ্ছে, সে মনে হয় তুলে নিয়ে আর একজনকে দিচ্ছে। ও যে স্কুলে যেভাবে মেয়েরা বালিশ খেলে আর কি, মনে হয় ডাক্তারকে বালিশ বানায় সেভাবে খেলতেছে, এমন একটা অবস্থা। আর ডাক্তার তো এই যে চিৎকার চেঁচামেচি, ডাক্তারের চিৎকার চেঁচামেচিতে মানে আরো লোকজন এসে জমা হয়ে গেছে, যখন জ্বর হয়েছে বাইরে অনেক লোকের সমাগম পায়, সেই মানে ডাক্তারকে আঘাত করাটা ছেড়ে দিছে, মানে তার আর কিছু নাই, মানে ডাক্তারের কিছু হয়নি, ডাক্তার একা একা এরকম করছে। ডাক্তার তো কোনো মতে মানে হম্বতম্বক ভাবে এসে সেটা খালি দরজাটা খুলছে, খুলিয়া ডাক্তার না পারে দৌড়ায় পালায়। তো লোকজন সবাই ধরছে যে ডাক্তার সাহেব কি হয়েছে কি হয়েছে। তো ডাক্তার শুধু বলতেছে না কিছু না আমি এখানে থাকবো না, মানে তার কণ্ঠটা এমন হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না সে ডাক্তারটাই কি না,
মানে ভয়ে
ভয়ে তার কণ্ঠ, হ্যাঁ
পুরো চেঞ্জ হয়ে গেছে,
পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো বলতেছে না আমি এখানে থাকবো না, মানে সবাই চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আপনি না থাকেন সমস্যা নাই। তো দুজন যে আসলে সেই স্টোভটা নিভায় দিছে, নিভায় দিয়ে এসে সেটা আপনার এই দরজাটা তালা মারছে, মানে ডাক্তারকে নিয়ে ওই যে পশ্চিমের যে বাড়িটা আছে ওটা আমাদের এক বড় ভাই মুসলমান আর কি, তারা ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে রাত্রে রাখছে। তো ওনারা সবাই জিজ্ঞেস করছে যে
কি ঘটনা ছিল,
হ্যাঁ আসলে ব্যাপারটা কি, আপনি এরকম করলেন কেন, এইভাবে মনে হচ্ছে আপনি মানে ভিতরে দৌড়াতেছেন কোথাও উঠতেছেন পড়তেছেন এইভাবে। তো উনি বলতেছে আমি কি উঠছি পড়ছি, আমাকে ফালাই দিছে এইভাবে, আমাকে এইভাবে তুলে তুলে ফালাইছে, আসার মারছে। তো বলতেছে আসলে কারা ছিল কে ছিল, কারা ছিল আমি তো তাদের দেখতে পাইনি, হ্যাঁ শুধু ছায়ার মতো দেখছি, মানে তারাই আমার সাথে এরকম করছে। তো বলছে যে আসলে শুরুটা কি, তখন উনি বলছে যে এইভাবে আমার ডিম এইভাবে খেয়া ফেলাইছে, হ্যাঁ পরে আমি বকা দিছি তো আমাকে মারছে। তো সবাই অবাক হয়ে গেল। তো পরে ওখানে একজন বলল যে এই কারণে আপনাকে এখানে থাকতে নিষেধ করছিলাম। তো বলতেছেন নিষেধ করছেন ভালো কথা, যদি আমি এটা তো বিশ্বাস করতাম না কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি এই চাকরি ছেড়ে দেব। মানে তার ভিতরে এমন একটা মানে এমন একটা
ভয় গেঁথে গেছে,
এমন একটা আতঙ্ক গেঁথে গেছে যে সে মনে করেন এই চাকরির প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে, বলতেছে আমি চাকরি ছেড়ে দেবো। তো যাই হোক, পরে সবাই আর কি ওনাকে সান্ত্বনা দিল যে ঠিক আছে আপনি থাকেন আমাদের বাড়িতে, থাকেন আমাদের বাড়িতে, এ ধরনের কোনো ঘটনা ঘটে না, এ ধরনের কোনো ভয় নাই, আপনি থাকেন, কালকে সকাল হোক। তো পরের দিন সকালে ডাক্তার সাহেব আর অফিস খোলে নাই, সে অফিসের দিকে যাই নাই, না যা সোজা তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে দুই দিন গেছে, তিন দিন পরে আর কি ফোন আসছে যে সে ডাক্তারটা মারা গেছে।
মানে তার ওইখান থেকে চলে গিয়ে আর ফেরত আসা,
আর ফেরত আসেনি।
এরপর থেকে আর কোনো ডাক্তার এই ক্লিনিকটাতে এসে মানে আর আবাসিক ভাবে আর কেউ থাকতে আসেনি?
আবাসিক ভাবে তো কেউ থাকেই না। আপনি দিনের বেলা হলে আপনি দেখতে পারতেন যে সব ডাক্তার আসে, ওনারা শুধু আসে তাদের জন্য এই যে রুমটা, যে মানে এই রুমে বসে যে তারা সরকারি ওষুধ বিতরণ করে, শুধু এই রুমে ঢোকে, এই রুমে থেকে সরকারি ওষুধটা বিতরণ করে, তারপরে ওনারা এই দেড়টা দুটো বাজে শুধু বের হয়ে এই গেটটা তালা দিয়ে চুপ চলে যায়।
এখানে রাতে থাকার কোনো ব্যাপারই নেই, কারণ
রাতে থাকার আর মানে
এই ঘটনার পর আর কেউ সাহস করবে, আসলে ইনফ্যাক্ট দুঃসাহস আর কেউ করবেই না,
কেউ করবে না, এটাই স্বাভাবিক।
তো এই হচ্ছে এই ক্লিনিকটার ঘটনা, যে জন্য আমাদেরকে।
আর আরেকটু আরেকটু বলে রাখি, মানে যে কথাটা ওই শুরুতে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ক্লিনিকের চতুর্পাশে, মানে বিশেষ করে এই দক্ষিণ পূর্ব কর্নারটাতে আর হচ্ছে পশ্চিম পাশে এমন কিছু দাঁড়ায় থাকতে মানুষ দেখছে যা দেখে মনে করেন মানে যে কারো গা ছমছম করবে।
কিরকম বুঝলাম না আমি।
আমাদের এখানে এক চাচা আছে দর্জির কাজ করে, উনি দেখছে যে এখানে এমন বড় মানে উনার একটু বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে এই পশ্চিম পাশে যে একটা ঘরটা দেখছেন ভাঙাচুরা, এই ঘরটার সামনে আর কি উনি মানে অনেক সময় প্রাকৃতিক কাজ সারেন। তো উনি একদিন এসে সেটা দেখতেছে যে এখানে একটা লোক দাঁড়ায় আছে, এই লোকটা কমপক্ষে 18 ফিট লম্বা হবে, আর তার শরীরটা এত মোটা যে আমাদের যে আম গাছটা এত মোটা মোটা আম গাছ দেখতেছেন, এই আম গাছের সেও মোটা। উনি এটা দেখে কি ভিতরে আসবেন, উনি এই যে হসপিটালের এই গেট থেকে দরজা থেকে এখান থেকে উনি দৌড়, পিছন দিকে দৌড়।
এরকম কি আরো অনেকেই অনেকে
অনেকেই দেখছে, অনেকেই বলতে মানে বললাম কি এমনকি আপনিও যদি একা একা রাত্রে আসেন আপনিও দেখতে পাবেন।
তাহলে তো এখন সবাইকে ভাগিয়ে দিতে হয়,
আমাদেরকেও মনে হয় চলে যাওয়া উচিত।
থাকি হচ্ছি না, মনে হচ্ছে থাকি দেখি।
তবে এতটুকু আমরা বলতে পারি যে এই বগুড়াতে এই শীতের মধ্যে এসে মানে এমন কিছু ঘটনা আমরা শুনলাম, এমন কিছু জায়গার সন্ধান আমরা পেলাম যে আসলে শীত কি বলবো, মানে শীতের সে হার কাঁপা কাঁপি আসলে ঘটনা
ঘটনার মধ্যে আছে। সেটাই মানে আমি যা ভাবছিলাম যে অন্য কারোর সাথে ঘটলে গ্রামের কোনো এক যেসব মানুষরা বিজ্ঞান থেকে অনেক দূরে তাদের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটলে তাও মনে করা যায় একটা কিছু, যে না হয়তো এটা তার ইমাজিনেশন বা এটা সে চিন্তা করেছে। কিন্তু ওয়েন ইট হ্যাপেন্স টু আ ডক্টর, সে একজন শিক্ষিত মানুষ, সে একজন ডাক্তার, সে চিকিৎসা করছে, সে বিজ্ঞানের সাথে সংযুক্ত, সে নিশ্চয়ই মানে ভয় পাবে না সত্যিকারের কোনো কিছু না ঘটে।
অ্যাটলিস্ট এমন তো হবে না যে ভয়ে চাকরি ছেড়ে দিয়ে
চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, এমন তো হওয়ার কথা না,
তাই
না? আমরা যদি এটা ধরেও নিই যে তার তিন দিন পরে তার মৃত্যুটা স্বাভাবিক, এটা যদি আমরা ধরেও নিই, তারপরেও ওনার যে ওখান থেকে চাকরি ছেড়ে চলে যাওয়াটা দ্য পয়েন্ট সুমন সেইড, আসলেই এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। যথেষ্ট পরিমাণ ভয় না পেলে ওই বয়সের একজন ডাক্তার চাকরি ছেড়ে চলে যাবেন না।
এবং ক্লিনিকটাতে আমরা এখন আছি, এখনকার যে পরিস্থিতি, এখন তো রাতের বেলা এমনিতেই অনেক গা ছমছম একটা ভাব রয়েছে, তবে এতটুকু অনুমান করা যায় দিনের বেলাও মোটামুটি কিছু একটা আভাস এখানে হয়তো বা পাওয়া যায়,
হয়তো বা।
তো যাই হোক, দিনের বেলার পরিস্থিতি আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না এবং হচ্ছেও না,
রাইট?
কারণ আমাদেরকে প্যাক আপ করতে হবে,
প্যাক আপ করতে হবে এখনই।
তো প্যাক আপ করার আগে একটা বিষয় আরো একবার একটু বলি, এটা হচ্ছে এই বছরের শেষ ডস,
লাস্ট
ডস, এবং সামনের বছর আবার কোন একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা হবে। দ্যাট মিন্স হচ্ছে খুব বেশি দেরি কিন্তু হচ্ছে,
সেটাই মানে 2015 হোক আর 2016 হোক, ডর মানে ভয় থাকবেই মানুষের মনে,
অনেকের মনে কর যে এমন হয়ে গেছে যে আজকে নতুন 31st পালনের খুব উৎসব শুরু হয়ে গেছে
হয়তোবা,
এবং সবাই খুব মেতে আছেন, এবং হয়তোবা আবার অনেকে ডরের রেসিপি মেনে হেডফোন কানে লাগিয়ে
সেটাই
মানে মনোযোগ দিয়ে শুনছেন। তো যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, খুব সাবধানে থাকেন, সেফ থাকেন, এবং নতুন বছরটা আপনাদের জন্য খুব ভালোভাবে শুরু হোক,
অনেক ভালোভাবে শুরু হোক। আমাদের তরফ থেকে সবাইকে আমরা হ্যাপি
নিউ ইয়ার বলতে
জানিয়ে দিচ্ছি,
এবং নতুন বছরে আশা করি আমাদের আগ্রহ থাকবে, ইচ্ছা থাকবে ডরকে আরো নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আপনারা যদি সাথে থাকেন হয়তো সামনের নিউ ইয়ারেও আমরা এভাবেই আবার কোন একটা এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো।
সেটাই, আর আরেকটা জিনিস, একটা নতুনত্বের ধাপ আপনাদেরকে আমি আর সুমন আগে থেকেই জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে আপনারা অবশ্যই ডর শুনতে শুনতে আমাদেরকে এসএমএস করবেন। সেই এসএমএসটা অবশ্যই আপনারা ABC স্পেস আপনার নাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে ডর লিখে, তারপরে আপনার কথা যেটা বলার আছে, সেটা যদি হয় আপনার অবিশ্বাস, সেটা যদি হয় আপনার বিশ্বাস, সেটা যদি হয় আপনার আলোচনা, সেটা যদি হয় আপনার সমালোচনা, যেটাই হোক না কেন আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং সেটার ফিডব্যাক যদি যথেষ্ট পরিমাণ রেলিভেন্ট থাকে ডরের সাথে, অবশ্যই আপনারা কোনো না কোনো সময় পাবেন।
রাইট, আসলে যেহেতু আমরা ডর লাইভ করছি না, তো পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি আর রেহান ঠিক নেক্সট এপিসোডে আপনাদের সাথে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু আমরা
31 তারিখে যারা শুনছেন তারা হয়তো বা আজকে আমাদেরকে টেক্সট করছেন, এবং এই টেক্সটগুলো আমরা 31 তারিখের পরে অর্থাৎ 2016 যে বৃহস্পতিবারের ডরটা হবে সেই ডরে আপনি যে আপনার ফিডব্যাকটা অবশ্যই পাবেন। যদি আপনার SMS বা আপনার কমেন্ট যথেষ্ট পরিমাণে ডরের সাথে সম্পর্কিত হয় এবং রেলিভেন্ট হয়।
সো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, এবং নতুন বছরের শুভকামনা আরো একবার সবাইকে জানিয়ে।
Yep, and wait for the most exciting journeys in the new year 2016.
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
গভীর রাত, যারা এখন পর্যন্ত জেগে ডর শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ডরের এখানে ইতি টানছি। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, আমার টিম সুমন, রেহান এবং সাউন্ডের লোবানকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতা, গভীর এই রাতে যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। যাবার বেলায় সতর্ক করতে চাই, যা আপনি বিশ্বাস করেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত, তা জোর করে অন্যের কাছে চাপিয়ে দেয়া কোনো নৈতিক ব্যাপার নয়। এবং একইভাবে যা আপনার জীবনে ঘটে গেছে কিন্তু অন্য কেউ জীবনে ঘটেনি এবং তার জন্য সেটা বিশ্বাস করা দুরূহ হলেও তার কাছে জোর করে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করাটাও কোনো নৈতিক বিষয় নয়। সুতরাং ডরে প্রচারিত ঘটনাগুলো যারা বলেন এবং যারা শোনেন তাদের প্রতি আমরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু বজায় রাখি। শেষ করছি আজকের মতো, শুভরাত্রি।